بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي سلى رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا، وأشهد أن محمدا عبده رسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا. أما بعد، أبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. أهلا بتوق بعد، وأشهد أن محمدا عبده ورسوله إيكو جلتا لشنا كسلم أسكير بوردتك بإذن الله تعالى وبتوفيقه على جنا تشتغل إن شاء الله. খুতবার এখন যে অংশে আমরা আছি সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাসলিমান মাজিদা। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আল পরিবারবর্গ এবং পরিবারবর্গের উপরে সালাত এবং সালাম অর্পণ করুন বেশি বেশি করে। এ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান মাজিদা খুতবার অংশটুকু। গত আলোচনার শেষে, গত দশের আলোচনার শেষে আমরা যেটুকু বলছিলাম যে রিসালাত এবং নবুয়ত, নবী এবং রসুলের মধ্যে একটা পার্থক্যের কথা বলছিলাম। নবী যার প্রতি নতুন কোন শরিয়াত আসতে পারে কিংবা নাও আসতে পারে, কিন্তু রসুলের প্রতি নতুন শরিয়াত থাকে, এই হলো নবী এবং রসুলের মধ্যে পার্থক্য। আর নবী রসুলের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে এইটুকু যে নবী যারা তাদেরকে কাব্যের দায়িত্ব বা প্রচারের দায়িত্ব তাদের উপরে থাকে না, কিন্তু রাসূল যারা তাদের প্রতি প্রচারের দায়িত্ব, প্রচারের দায়িত্ব তাদের উপরে থাকে। তাই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্ত হন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, এই আয়াতের মাধ্যমে। নবী এবং রাসূলের মধ্যে এই হলো আরেকটা পার্থক্য যে নবী যারা তাদের উপর প্রচারের দায়িত্ব, দিন প্রচারের দায়িত্ব থাকে না, আর রাসূল যারা তাদেরকে দিন প্রচারের দায়িত্ব দেয়া হয় এবং এই নির্দেশ দেওয়া হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, সালাত সাল্লাল্লাহ, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা সালাত বর্ষণ করুন আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, ওয়া আলা আলিহি তার পরিবার বর্গের উপরে, ওয়াসাল্লামা এবং তার উপরে সালাম বর্ষণ করুন তাসলিমান মাজিদা অশেষ সালাম। সালাতের অর্থ, সালাত এটা আসলে হলো দোয়া। সালাতের এক অর্থ রাহমত হতে পারে। এই ক্ষেত্রে রসুলের উপরে সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের প্রতি সালাত বর্ষণ করুন, এখানে সালাতের অর্থ কি, এই সম্পর্কে উলামায়ে কেরাম যথেষ্ট আলোচনা করছেন। তবে এ ব্যাপারে সবচেয়ে উত্তম কথা হল যেটুকু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবুল আলিয়া থেকে বর্ণনা করেছেন সহিহ বুখারীতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি সালাত প্রেরণের অর্থ হচ্ছে সানাউহু ফিল মালাইল আলা, উর্দ্ধ কাছে যারা আছেন তাদের কাছে, তাদের নিকটে রাসূলের প্রশংসা করা। তাহলে এই অর্থে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি সালাত বর্ষণ করুন বা সালাত প্রেরণ করুন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা উর্দা কাছে তার রসুলের প্রশংসা এবং গুণগান করুন। এই হলো সালাতের অর্থ। সালাত যখন রসুল আল্লাহর পক্ষ থেকে রসুলের প্রতি হবে, তখন এত হবে উর্ধাকাশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, সানাউহু ফিল মালাইল আলা। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য সকলের ক্ষেত্রে সালাতের অর্থ রহমত বর্ষণ, সাল্লাম বর্ষণ, এই অর্থে ব্যবহার হয়। রসুলের প্রতি সালাত, সালাত সাধারণ লোকের প্রতি সালাত, দুইটাই একই এক অর্থ হতে পারে না, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এর জন্য যেমন আমরা সাধারণত কোন মানুষের ব্যাপারে বলি যে সালাত, যেমন আমরা বলি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, কিন্তু আমরা বলি না শেখ বিন বাজ সাল্লাল্লাহ। সাধারণ লোকের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ, যে আল্লাহ ওনাকে রাহম করুন, ওনার প্রতি রহমত বর্ষণ করুন, এই অর্থে ব্যবহার হয়। রসুল ক্ষেত্রে এটা হলো যে উর্ধাকাশে রসুলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উর্ধাকাশে যারা আছেন তাদের নিকট রসুলের প্রশংসা করা। যেমন কোরআনে কারীমের একটা আয়াতে বলা হয়েছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি আল্লাহ সালাত এবং রাহমত। সালাত এবং রাহমা দুইটা শব্দ আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে, এতে বুঝে যায় এইটুকু যে সালাত এবং রাহমা এক জিনিস না, দুইটা আলাদা অর্থ পৃথক অর্থ। সালাতের অর্থ হল মালাই আলার মধ্যে প্রশংসা করা, গুণগান করা, আর রাহমাত সেটা হলো রাহমাত রাহমাতি। সুতরাং সালাত রহমত থেকে, রহমত এবং সালাতের মধ্যে সম্পর্ক হলো যে রহমত হলো ব্যাপক আর সালাত একটা অর্থে ব্যবহার হয়। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সালাত শব্দ বিশেষ অর্থে ব্যবহৃত হয়, আর রহমত এটা হলে ব্যাপক, এটা সবার ক্ষেত্রেই হতে পারে, এটা সালাতের অর্থ। আলাইহি ওয়া আলা আলিহি, আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি এবং তার আলের প্রতি, তার পরিবর্গের প্রতি সালাত এবং সালাম বর্ষণ করুন, পরিবার বর্গ। এখানে আলের অর্থ কি? আল সাধারণত বলা হয়, পরি বলা হয় যাদের সাথে আত্মীয়তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এরাই হলো আল। সাধারণ অর্থে তাদেরকে আল বলা হয়, কিন্তু এখানে আল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কারা? রসুলের পরিবার হলেন তারাই যারা রসুলের দিনের অনুসারী, দিনের ক্ষেত্রে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তারাই হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। যখন আল এবং আসহাব শব্দ ব্যবহার হবে, এটা একই সাথে হোক কিংবা আলাদা হোক, আলের অর্থ হলো যারা দিনের ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন তারাই হলেন আল। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন তারা রসুলের পরিবারের অন্তর্ভুক্ত, এবং এই দোয়া তাদের সকলের প্রতি। যেমন আল শব্দের অর্থ অনুসারী, এর একটা প্রমাণ হচ্ছে, এর একটা দলিল যেমন কোরআনে কারীমের সূরাতুল গাফির ৪৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আন-নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াউমা তাকুমু আস-সাআহ আদখিলু আল ফিরআউনা আশাদ্দাল আযাব। এই সকাল এবং সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়, এবং যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বলা হবে যে আদখিলু আল ফিরআউন, ফিরআউনের পরিবারকে কঠিন কঠিন শাস্তিতে নিপতিত করো। আল ফিরআউন বলতে যারা ফিরআউনের পরিবার বলতে তারা যারা ফিরআউনের অনুসারী ছিল। ঠিক এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল বলতে তারাই যারা দ্বীনের ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, কিয়ামত পর্যন্ত যারা রসুলের অনুসরণ করবেন তারা রসুলের পরিবারভুক্ত। আর যখন যদি দেখা যায় যে আমের পরে অনুসরণকারী বা আতিবা শব্দটা যদি হয়, তাহলে সেখানে আল হইল শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যগণ, আর আতিবা বলতে ওই অনুসরণকারী। যদি আলের পরে কখনো আতিবা শব্দ অনুসরণকারী এই শব্দটা যদি আলাদা আসে, তাহলে তখন আল শব্দটা শুধুমাত্র পরিবারের সদস্যদের বোঝাবে। হ্যাঁ, এবং আতিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারীদেরকে বোঝাবে। আর যদি আতিবা শব্দ ব্যবহার না হয়, তাহলে আল ধরে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী যারা, তারাই হলে আল বা তার পরিবার মুক্ত। ওয়াসাল্লামা তাসলিমান মাজিদা, সালাম, এটা সালামের অর্থ হল সালামত বা নিরাপত্তা। এখানে দোয়া এটুকু করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এবং তার পরিবারবর্গকে বরকতি সালাত এবং সালাম তাদেরকে সর্বপ্রকার আফাত বলিয়া থেকে বিপদ আপদ থেকে সব ধরনের অনিষ্টকর বস্তু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুন। সালামত, সালামত হলো যে নিরাপত্তা, আপদ রাখা, এই অর্থে কিছুর থেকে নিরাপদ রাখবেন, সেটা হলো যে সব ধরনের বলা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে এবং অনিষ্টকর, সব ধরনের অনিষ্টকর বস্তু থেকে নিরাপদ রাখার দোয়া করা হয়েছে এখানে। এই দোয়াতে দুটো জিনিস দেখা যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাসলিমান মাজিদা। এই দোয়ার মধ্যে দুই ধরনের দোয়া হয়েছে, একটা হলো কি, একটা দোয়া হলো কি সেখানে মঙ্গলের জন্য, কল্যাণের জন্য দোয়া করা হয়েছে, সেটা হলো কি যেটা রয়েছে সালাতের মধ্যে, কারণ সেখানে রাহমত বা রসুলের প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওর দেখাশে রসুলের প্রশংসা করেন, সেটা কামনা করা হয়েছে, এটা কল্যাণের দোয়া। আর ওয়াসাল্লাম তাসলিমান মাজিদা, সালাম শেষোক্ত দোয়া যেটুকু, সাল্লামা তাসলিমান মাজিদা, এইটুকু হল যে প্রথম দোয়াতে রসুলের জন্য কল্যাণ কামনা করা হয়েছে এবং সেটা নিরাপত্তা এবং নিরাপদ রাখার জন্য দোয়া করা হয়েছে, যাতে কল্যাণও লাভ হয়, সাধিত হয় এবং নিরাপত্তাও লাভ হয়। এই দুই ধরনের দুই দোয়াটাই, দুই ধরনের দোয়াকে এই সেন্টেন্সটা অন্তর্ভুক্ত রাখে, সালাতের মধ্যে কল্যাণ কামনা এবং সালামের মধ্যে নিরাপত্তা কামনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান মাজিদা, তাসলিমান মাজিদা, যে বেশি 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 সালাম যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেন। মাজিদান অর্থ হলো বেশি বেশি। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার খুতবাতে এই যে অংশটুকু বলছেন, এইটুকু বলতে গিয়ে বলার কারণ হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নির্দেশকেই বাস্তবায়ন করেছেন যেটা কোরআনে কারিমে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, যে আল্লাহ ফেরেশতারা রাসূলের প্রতি সালাত প্রেরণ করেন। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও তার সালাত পাঠ করো, ওয়া সাল্লিমু, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম, তোমরা রাসূলের প্রতি সালাত এবং সালাম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশকে, নির্দেশের অনুসরণার্থী শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার খুতবার শেষাংশে এটুকু বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমান মাজিদা। এই হল খুতবার যে অংশটুকু, এর অর্থ এবং এর মোটামুটি ব্যাখ্যা এইটুকুই। এখানে আমরা আরেকটা জিনিস যেটা নোটেবল, সেটা হচ্ছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমান মাজিদা, আরবি এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা এখানে স্টেটমেন্ট মূলক, বাহ্যিক ভাবে অর্থাৎ শাব্দিক দিক দিয়ে এই এই সেন্টেন্সটা হলো স্টেটমেন্টমূলক। সাল্লাল্লাহ এটা সেন্সে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরুদ প্রেরণ সালাত প্রেরণ করেন রাসূলের উপরে, রাসূলের প্রতি এবং তার পরিবর্গ প্রতি, ওয়াসাল্লামা তাসলিমান সালাত এবং সালাম প্রেরণ করেন, সালাম প্রেরণ করেন বা সালাম প্রেরণ দেখেন, এই অর্থে শব্দিক অর্থ হইল সেন্টেন্সটার এটি যে আল্লাহ সুবহান ও তাআলা তার রসুলের প্রতি এবং রসুল পরিবারবর্গের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করেছেন। এটা একটা স্টেটমেন্ট মূলক সেন্টেন্স শাব্দিক অর্থের দিক দিয়ে, কিন্তু অর্থের দিক দিয়ে এটা কিন্তু কোন স্টেটমেন্ট না, এটা হচ্ছে দোয়া। এই সেন্টেন্সটা হইল কি দোয়ার সেন্টেন্স যে আল্লাহ যেন তার রসুলের প্রতি এবং রসুলের পরিবার বর্গের প্রতি সালাত এবং সালাম বর্ষণ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান মাজিদা। তো আরবিতে এই ধরনের যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো যদিও শাব্দিক দিক থেকে সেন্টেন্স গুলাকে স্টেটমেন্ট মূলক মনে হলেও প্রকৃতপক্ষে সেটা দোয়ার অর্থই অন্তর্ভুক্ত, এটা দোয়ার অর্থেই ব্যবহৃত হয়। যেমন আমরা বলি রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ এর অর্থ হইল যে শাব্দিক অর্থ হলো আল্লাহ তাকে রহম, কিন্তু আসলে এটা বলা হয় ওই অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে রহম করেন। যেমন গাফারাল্লাহ লাক এর অর্থ হইল জানুল্লাহ লাক, যে আল্লাহ তোমাকে গাফারাল্লাহ লাক এর শাব্দিক অর্থ হইল আল্লাহ তোমাকে মাফ করেছেন, কিন্তু এটা অর্থ দেয় এইটুকুই যে আল্লাহ যেন তোমাকে মাফ করেন। এটা শাব্দিক দিক দিয়ে এই সেন্টেন্স গুলো স্টেটমেন্ট মূলক, এবং অর্থের দিক দিয়ে সেটা হইলে কি দোয়া বা এটা প্রার্থনামূলক সেন্টেন্স। যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান মাজিদা, কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যে সেন্টেন্সটা, এটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবায়ে কেরাম তার আল পরিবার বর্গের প্রতি সালাত এবং সালামের প্রার্থনা করা হয় আল্লাহর নিকট। সুতরাং আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তার পরিবার বর্গ এবং সাহাবায়ে কেরামের প্রতি তার অনুসারীদের প্রতি যখন সালাম সালামের প্রার্থনা করে জানাবো, তখন আমাদেরকে বুঝতে হবে এইটুকু যে আমি একটা প্রার্থনামূলক সেন্টেন্স উচ্চারণ করছি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এ কারণেই যে আমাদেরকে শুধু অনেক যে পড়লেই হবে না, আমি কি কি পড়তেছি চাইতেছি সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সে অনুযায়ী আমাদেরকে ওই শব্দগুলা উচ্চারণ করবে, ওই সেন্টেন্সটা ওই শান্তি এবং ওইভাবেই বলতে হবে। এটা বলার আমি বলার একটা বিশেষ কারণ হইল যে আমরা বুঝলাম এবং বাস্তবিক অর্থে যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি এই যে সালাত এবং সালামের এই বাক্যগুলো, এই বাক্যগুলো দ্বারা আমরা প্রার্থনা করি আল্লাহর দরবারে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রতি তার পরিবার বলি সালাত এবং সালাম বর্ষণ করেন। এটা আমরা প্রার্থনা করি, প্রার্থনা যখন আমরা করব তখন ওইভাবেই আমাদেরকে বলতে হবে যাতে বুঝা যায় যে আমরা এর দ্বারা প্রার্থনা করছি। কিন্তু দুঃখজনক হল যে সত্য বিষয়টা আমাদের সমাজে দেখা যায় প্রায় অধিকাংশ ক্ষেত্রেই যে আমাদের মানে সালাত এবং সালাম পাঠ যে পদ্ধতি যেটা আমাদের সমাজে প্রচলিত বেশিরভাগ ক্ষেত্রে ইল্লামা রাহিমাহুল্লাহ যাদেরকে আল্লাহ তার ফজল এবং কারণে হেফাজত করছেন, তারা বেশিরভাগই দেখা যায় যে যখন দুরুদ পড়া হয় সালাত এবং সালাম যখন পড়া হয় তখন এটা স্টাইল হইল যে আমাদের দেশে আমি এটা একদের জন্য বলছি যে আমাদের দেশের যে এই যে সালাত এবং সালামের যে স্টাইলটা এরা কি বুঝে পড়ে না না বুঝে পড়ে তারাই জানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।
এই যে আমি আমি এবং আপনারাও আমার মনে হয় এটুকু শুনেছেন বিভিন্ন ওয়াজ নসিহত শুরুতে কিংবা শেষে সাল্লাল্লাহু আলা বলে তারপরে যিনি বলছেন ওনার আর খবর নেই। হ্যাঁ, বাকিগুলো সামিন যারা সুস্থা তারা ওই বাকি অংশটুকু পুরা করবে। সাল্লাল্লাহু আলা আবার শুরু হইল কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাই হি ওয়াসাল্লাম আলাই বলে এখানে থেমে যাবে না, তারপরে হি ওয়াসাল্লাম আর তো শব্দটা হলে আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তো আলাই এখানে এমন এক অর্থ করলাম এরপরে হি ওয়াসাল্লাম প্রথমে কথা প্রথমত কথা হইল যে এটা আরবি শব্দটাই তো ঠিক হলো না। আর প্রথম অংশ যেটুকু বললেন যে এটা তো কতটুকু মানে একটা প্রার্থনা মূলক তারা বুঝছেন এটুকু যে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করা হচ্ছে যে তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরাম তার পরিবারবর্গের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করেন বর্ষণ করেন। হ্যাঁ, ওইভাবেই ওনারা বলতেন। এইভাবে বলার কোন মানে বলে কি অর্থ বুঝাতেন ওনারা বা এটা কি এটা কি সালাত এবং সালামের কোন ভাষা হলো বা এটা কি সালাত এবং সালামের কোন প্রার্থনামূলক সেন্টেন্স উচ্চারণের মেশিন যেটা এটা কি সিস্টেম হলো সাল্লাল্লাহু আলা এখানেই তো বিদআত বিদআত এই জায়গাটি ওনারা বুঝে করছেন না বুঝে করছেন। যেমন মনে করেন যে আপনি একজনকে বলবেন যে ভাই আপনি এদিকে আসেন আপনি এদিকে আসেন এখন যদি বলেন এইটুকু কথাটা এইভাবে ওই যে ভাই যান আপনি একটু এদিকে আসেন এটা এটা কি কোন মানে এই কথাটা নিয়ে তো আসলে তো এটা আয়ত্ত করার ব্যাপার এর জন্য যে আমাদের দেশে যারা ওয়াজ নসিহত করে অনেকেই যদিও ওনারা নিজেদেরকে আলিম ক্লেম করেন আল্লাহু আলম যদি সত্যি ওনারা আলিম হন তাহলে অবশ্যই ওনাদেরকে বুঝা এইটুকু বোঝা দরকার যে আমি কি বলছি আমি কি প্রার্থনামূলক কোন সেন্টেন্স উচ্চারণ করছি স্টেটমেন্টমূলক কোন সেন্টেন্স উচ্চারণ করছি আর যাই উচ্চারণ করি সেটা কি আরবি শব্দের যে পরিভাষা যেভাবে এটা বলা দরকার সেভাবে কি আমি বলছি। আপনি সাল্লাল্লাহু আলা বসে বসে রইলেন বাকিটুকু কে পড়বে সেটুকু পড়া কি আপনার হক না? আপনি আর ফাঁকে ফাঁকে চা খাইবেন এর থেকে বড় বেয়াদবি আর কি হতে পারে? তারপরে আপনি সাল্লাল্লাহু আলাই আলাই বলে এখানে বসেছেন অথচ এখানে কি হইল শব্দটা হইল যে আলাই হি ওই হি কে আপনি পরের শব্দের সাথে জোড়া দিবেন ওইটা কোথা থেকে পেলেন এটুকু? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দ্বীনকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই জন্যই আমাকে যেমন আমরা যখন তাসাহুদে বসি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কিবত সালাত সালাম পড়তে হবে সেটা বলে দিচ্ছেন। আমরা যখন বলবো সালাত এবং সালামের সবচেয়ে উত্তম কি হলে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটাই বলাই সবচেয়ে উত্তম। যদিও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এইভাবে বলা এটাও ঠিক আছে যে আরবিতে এই স্টেপমূলক বক্তব্যগুলো প্রার্থনার অর্থই দেয় এইভাবে বলা ঠিক আছে কিন্তু আমরা এইভাবে যখন বলবো কিন্তু আমাদের ওইভাবে বলতে হবে যে এটা প্রার্থনামূলক শব্দ আমি একটা বলছি নিজের খেয়াল খুশি মতো বললে হবে না নিজের স্টাইল অনুযায়ী বললে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদের বলতে হবে কারণ এই যে রাসূলের প্রতি সালাত এবং সালাম সালামের প্রার্থনা করা আল্লাহর দরবারে রাসূলের জন্য সালাত এবং সালাম প্রার্থনা করা এটা হলো ইবাদত। হ্যাঁ, সুতরাং সেটা আমাদের মন গড়া খেয়াল খুশি মতো সেটা বললে বা করলে চলবে না এবারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই হলো খুতবার এই অংশ পর্যন্ত মোটামুটি একটু আলোচনা এরপরে شیخ الاسلام ابن تیمیہ رحمہ اللہ. ولیکن اما بعد، فهذا اعتقاد الفرقة الناجية المنصورة الى قیام الساعة. اما بعد، এর অর্থ হইল কি অতঃপর, অর্থাৎ সালাত এবং সালামের পরে এবার আমরা বলছি আম্মা এই শব্দটার বাংলা আমরা বলি অতঃপর, যাই হোক এই অর্থেই ব্যবহার হয় আম্মা বাদ। অর্থাৎ এতক্ষণ আমরা যা বললাম এরপরে এখন আমরা কিছু বলতেছি, হ্যাঁ, যে এক অর্থ থেকে বা একটা বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার সাক্ষাৎ এই যে কথাটা বোঝানোর জন্যই আম্মা বাদ শব্দটা বলা হয়, এবং বিশেষ করে বাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ শব্দটা বলতেন খুতবার শেষে। হ্যাঁ, মূল বক্তব্য উপস্থাপনের আগে খুতবার শেষে আম্মা বাদ বলতেন, যাতে খুতবা থেকে মূল বিষয়বস্তুটা, যে এখন যে খুতবা থেকে মূল বিষয়বস্তুতে যাচ্ছেন সেটা যেন উপস্থিতরা বুঝতে পারেন, একজন্যই তা বলা। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় বাংলাতেও কিছু বলি যে যাই হোক এবার মূল বক্তব্য শুরু, ওই এবার মূল বক্তব্য শুরু করাই এখানে আম্মা বাদ যেটুকু ওইটুকু দ্বারা এইটুকু বোঝানো হচ্ছে যে অতঃপর আমরা বলছি। সাহাজা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া, এই এটা হলো ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া, মুক্তিপ্রাপ্তদের আকিদা বিশ্বাস। আল ফিরকাতুন নাজিয়া, আমি মূল টেক্সের অর্থ করছি, এই হলো সাহাজা ফিরকাতুন নাজিয়া, এই হলো মুক্তিপ্রাপ্ত দল, আল মনসুরা, মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকিদা বিশ্বাস, ইলা কিয়ামিস সাআহ, অনুষ্ঠিত হওয়া পর্যন্ত। এই হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকিদা বিশ্বাস, মূলের অর্থ এটি। হাজা এই হলো, হাজা শব্দের অর্থ হইল এই দিস। এখন দিস কি? এই কি যে এই যে ভুল আপনাদের সামনে আছে, এই আপনাদের সামনে যেটা লেখা আছে, এটা এগুলা এই আমাদের সামনে যেগুলো লেখা আছে এই বইতে, তাহলে আকীদাতুল ওয়াসিতিয়া যেটুকু লেখা আছে এগুলো হলো কি? মুক্তিপ্রাপ্ত এবং বিজয়ী দলের, মুক্তিপ্রাপ্ত দলের আকীদা বিশ্বাস, ধর্মীয় আকীদা বিশ্বাস হলো এগুলো। এখন কথা হতে পারে যে এই হলো, এখনো তো শুরু হয়নি মূল বিষয়বস্তু, উনি এই হলো এটা কিভাবে বললেন? তো এর দুইটা বা তিনটা কি দেওয়া যায় এখানে, কেউ বলতে পারেন যে এই হলো বলতে, এখানে তো আমরা কিছু পাইনি, এই হলো এটা বললেন কিভাবে? কারণ যখন আপনি কোনো কিছু বললেন যে এই হলো, এই যখন বলবেন মানে মূল বিষয়টা আপনার সামনে থাকতে হবে, এখনো তো মূল বিষয় আমাদের সামনে নেই। হ্যাঁ, তো এইটা এখানে ইসলাম ইবনে তাইমিয়া এই হলো এই কথাটা বললেন কিভাবে? এর দুইটা বা তিন কি দেওয়া যায় যে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক সময় বইয়ের যে কোনো বইয়ের রাইটার বইয়ের তার যে ভূমিকাটা, বই লেখার পরে ভূমিকা লেখেন, তো উনি হয়তো বই লেখার পরে এই ভূমিকাটা পেশ করছেন, যার কারণে বইয়ের মূল বিষয়বস্তু ওনার সামনে উপস্থিত ছিল, বিদায় উনি হাজা বলে যে এই হলো। উনি বইয়ের মূল বিষয়বস্তু লেখার পরে হয়তো ভূমিকাটা দিচ্ছেন, যার কারণে ওনার সামনে বিষয়টা কি ছিল, পরিষ্কার ছিল, উপস্থিত ছিল, যার কারণে তিনি এই হলো, এই হলো শব্দটা ব্যবহার করছেন হাজা। আর আরেকটা কি হারে যে যদি উনি মূল বিষয়বস্তু লেখার আগেই যদি খুতবা দিয়ে লিখে থাকেন, তাহলে ওনার এই বলাটা এই কারণে ঠিক যে যখন আমি কোনো বিষয় লিখতে যাব, তখন অবশ্যই বিষয়টা আমার জেহেনের মধ্যে, আমার মেমোরিতে ওইটা উপস্থিত, তার কারণে এটা আমার কাছে উপস্থিত হিসাবেই আমি এই হলো বলছি, যে এখন আমি আপনাদের সামনে আমার মেমোরিতে যেটুকু আছে আমি এইটুকু লিখতেছি, সুতরাং এই হলো এই অর্থ এখানে এই হলো শব্দটা ব্যবহার করা যেতে পারে। আর তৃতীয় কথা হলো যে আমাদের ক্ষেত্রে যে বই হয়তো আমাদের সামনে চলে আসছে, উনি এইটুকু বলতে চেয়েছেন যে আপনারা যারা বইটা পড়তেছেন আপনাদের সামনে এই যে বই যেটা রাখা হয়েছে এটা হলো তাকাদুল ফিরকাতিন নাজিয়া আল মনসুরা ইলা কিয়ামিস সা, এখানে এগুলো হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস। কারণ বইটা তো আমার সামনে, সুতরাং পাঠকদের কাছে যেহেতু বইটা উপস্থিত, এই হিসাবে এখানে এই হলো শব্দটা ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে ভুল ধরার কিছু নেই, বা আমাদের অনেকে যারা আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ তারা অনেক তাদের কাছে ডাউট আসতে পারে যে এইটা এইভাবে এই হলো এইটুকু বলা কিভাবে ঠিক হলো। যদি কারণ এই করতে এই ধরনের কোন ডাউট হয় তাহলে এই চিন্তা এই উত্তর তাকাদুল ফিরকাতিন নাজিয়া, এই বইতে যেটুকু লেখা হয়েছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত বিজয়ের আকীদা বিশ্বাস, কেয়ামত পর্যন্ত, কেয়ামত অনুষ্ঠিত হওয়ার হওয়া পর্যন্ত এগুলি হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস। আকীদা থাকে বলে আকীদার শাব্দিক অর্থ হলো কোন জিনিসকে শক্ত করে ভাজা, শক্ত করে ভাজা, শক্ত ধরা, শক্ত করে আটকানো, এইগুলোই হলো কি আকদুন, বা ওই যেমন আমরা অনেক সময় রসের মধ্যে ধীরো দিই ওইকে আক বলা হয়। তারপরে যেমন ওই যে ওইখা থেকে আইন কাপ দাল, এই শব্দগুলা যেটার মধ্যেই থাকবে ওইটার মধ্যেই আইন কাপ দাল, এই তিনটা অক্ষর যে শব্দের মধ্যে থাকবে সেটার মধ্যেই আপনার ওই যে বাদ আটকানো এই এই শব্দ এই অর্থ বোঝায়। এটা থেকে অয়েক বলা হয় আপনার ওই যে গলার যে মালা, গলার মালাগুলো, কারণ একটার সাথে আরেকটা খুব টাইটলি বেঁধে দেয়া হয়, এই কারণে অয়েক বলা হয় গলার মালা খেয়ে। তো আকীদা, আকীদা হলো মূলত যে অন্তরের দৃঢ় বিশ্বাস কিংবা সুস্থ মন মস্তিষ্কের দৃঢ় সিদ্ধান্ত, সেটাই হচ্ছে আকীদা। অন্তরের মধ্যে দৃঢ়ভাবে যেটা গ্রথিত হয়, অন্তর যেটাকে দৃঢ়ভাবে মেনে নেয়, অন্তরের মধ্যে যে জিনিসটা খুব দৃঢ়ভাবে, অন্তর যে জিনিসটাকে খুব দৃঢ়ভাবে গ্রহণ করে সেটাই হচ্ছে আকীদা। কিংবা মনের মধ্যে যেহেতু মানুষের যে অন্তর এবং তার যে মস্তিষ্ক দুইটার সম্পর্ক অতপ্রতভাবে, একটার সাথে আরেকটার সম্পর্ক অতপ্রতভাবে জড়িত, যার কারণে আমরা বলতে পারি যে সুস্থ মন এবং মস্তিষ্কের দৃঢ় ফয়সলা বা দৃঢ় সিদ্ধান্ত যেটা, মন এবং মস্তিষ্ক, অন্তর এবং মস্তিষ্ক যে ফয়সলাটা দেবে দেয় বা যে সিদ্ধান্তটা গ্রহণ করে সেটাই হচ্ছে আকীদা। আমার মনের মধ্যে দৃঢ়ভাবে যে জিনিসটা গ্রথিত হবে, আমার অন্তর যে জিনিসটাকে অত্যন্ত শক্তভাবে যে জিনিসটা আমার অন্তরের মধ্যে গেঁথে থাকবে সেটাই হচ্ছে আকীদা। সুতরাং এই বইতে যেগুলো আছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত এবং বিজয়ী দলের আকীদা, যেটা মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের অন্তরের মধ্যে যেটা দৃঢ়ভাবে গ্রথিত, মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের অন্তরের অন্তরের সিদ্ধান্ত গুলোকে দৃঢ়ভাবে মেনে নিয়েছে এবং যে যে এমন ভাবে মেনে নিয়েছে যেভাবে মানে শক্ত করে বাঁধলে যেমন ছুটার কোন অবকাশ নেই, ঠিক এইভাবে তাদের অন্তর সেটাকে এমন ভাবে গ্রহণ করেছে যে এটা আর এখান থেকে এই সিদ্ধান্ত থেকে সিদ্ধান্ত পরিহার করার বা এই সিদ্ধান্ত পরিত্যাগ করার কোনো অবকাশ নেই, এত শক্তভাবে এত দৃঢ় রূপে অন্তর মেনে নিয়েছে। তো যে বিষয় বা বস্তুকে আকীদা বলা হয় ওই জিনিসটি যেটাকে মন বা মস্তিষ্ক অত্যন্ত দৃঢ়ভাবে মেনে নেয়, বা যে জিনিসটা যে বিষয় যে বস্তুটা মনের মধ্যে দৃঢ়ভাবে গ্রথিত হয় কিংবা মন এবং মস্তিষ্ক যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হচ্ছে আকীদা। আল ফিরকাতুন নাজিয়া, ফিরকা, ফিরকা বলা হয় দলকে, যেমন কোরআনে কারীমে বলা হয়েছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন তোমাদের মতে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের মধ্য হতে কেন একদল বাহির হয় না,
ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করে। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য তোমাদের মধ্য থেকে একদল কেন বের হয় না? সেরকম শব্দের অর্থ হলো দল বা গোষ্ঠী। আমরা পেলাম যে একাদ শব্দের অর্থ তকমুজাহিনের ইতিহাস, মন মস্তিষ্কের দৃঢ় ফয়সলা। ফয়সলাটা মন, আমার অন্তর এবং আমার 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 জাহেন, আমার মস্তিষ্কটা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমার মধ্যে যে বিষয়বস্তুটা গঠিত হবে, সেটা যদি বাস্তবতা অনুসারে হয়, সেটা যদি বাস্তব অনুসারে হয়, তাহলে সেই আকীদাটা হবে সহি। অর্থাৎ আমার মনের মধ্যে যে বিষয়টা আমি দৃঢ়ভাবে গ্রহণ করছি, আমার অন্তরে যে বিষয়টা আমি দৃঢ়ভাবে গ্রহণ করছি, সেটা যদি বাস্তব অনুযায়ী হয়, বাস্তবিক হয়, তাহলে সেই আকীদা, সেই আকীদা হবে সহি। আর যদি সেটা বাস্তব বিরোধী হয়, তাহলে সে এটা তাফাসিক। আমার, আমি আবার বলছি, অন্তরের মধ্যে অর্থাৎ মনে, মন প্রাণ যে সিদ্ধান্তটা দৃঢ়রূপে গ্রহণ করবে বা যে বিষয়বস্তুটাকে দৃঢ়ভাবে গ্রহণ করবে, সেটা যদি তব বাস্তবিক হয়, অর্থাৎ প্রকৃতপক্ষেই যদি তা হয়, তাহলে সেই আকীদা সেটা হবে, সেই আকীদা হবে সেই আকীদা। আর যদি সেটা বাস্তবের বিরোধী হয়, যেমন আমার অন্তর যে সিদ্ধান্ত নিচ্ছে একটা বিষয়, হ্যাঁ, কিন্তু তবে দেখা যায় তা এটা এটা আসলে প্রকৃতপক্ষে এটা না, তাহলে সেটাও আকীদা, কিন্তু সে আকীদা হলো বিফাসিদ। হ্যাঁ, যারা ইমানদার তাদের মন, তারা মনে তনে এটুকু বিশ্বাস করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার শরীক নেই। আর যেমন নাসারারা বা ইহুদিরা, তাদের আকীদা হলো যে, নাসারাদের আকীদা হলো যে আল্লাহ তিনজন, ইহুদিদের আকীদা হলো আল্লাহ দুজন, কিন্তু বাস্তবে আল্লাহ, আল্লাহ একজন। প্রকৃতপক্ষে আল্লাহ মাবুদে হাকিকি একজন, যার কারণে ইমানদার যারা এইটুকু বিশ্বাস করে যে আল্লাহ এক, তার কোন শরীক নেই, যেহেতু প্রকৃতপক্ষে অবস্থাটা তাই যে আল্লাহ এক, তার কোন শরীক নেই, এ কারণেই এদের আকীদাটা হলো সহিহ আকীদা। পক্ষান্তরে ইহুদি বা নাসারারা যে বিশ্বাস পোষণ করে, যে আকীদা পোষণ করে, তাদের তারাও এটা কিন্তু তাদের মনে মনে প্রাণে অত্যন্ত শক্তভাবে এটা বিশ্বাস করে যে আল্লাহ তিনজন, ইহুদিরাও মনে করে যে আল্লাহ দুইজন, এটা কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে, তাদের অন্তরে এই এই বিষয়টাকে এত শক্তভাবে গ্রহণ করছে যে এখান থেকে তারা ফিরতে পারে না। হ্যাঁ, তাদের এটা আকীদা, কিন্তু যেহেতু বাস্তবে প্রকৃতপক্ষ ঘটনা তা নয়, প্রকৃতপক্ষে আল্লাহ কি নয়, একাধিক নয়, যার কারণে তাদের আকীদা হলো ফাসিদা আকীদা, এটা বাতিল আকীদা। সুতরাং মন মস্তিষ্কের যে সিদ্ধান্তটা কিংবা মনের যে বিশ্বাসটা, অন্তরের বিশ্বাসটা যদি বাস্তব অনুযায়ী হয়, তাহলে সেটাই হবে সহি, আর যদি বাস্তব বিরোধী হয়, তাহলে সেটাই হবে বাতিল। আল ফিরকা এর অর্থ আমরা বললাম যে এর অর্থ হলো দল বা গোষ্ঠী। নাজিয়া এর অর্থ হলো যারা মুক্তিপ্রাপ্ত, যারা মুক্তিপ্রাপ্ত কিসের থেকে, যারা নিরাপদ, মুক্তিপ্রাপ্ত। নাজিয়া এরা দুনিয়াতেও কি মুক্তিপ্রাপ্ত, কি থেকে নাজাত প্রাপ্ত, কি থেকে, যারা বিদাত থেকে, ধরনের খারাপ কাজ থেকে, যারা কি নিরাপদ মুক্তিপ্রাপ্ত, এরা বিদাত থেকে মুক্তিপ্রাপ্ত, দুনিয়াতে বিদাত থেকে মুক্তিপ্রাপ্ত আর আখেরাতে জাহান্নাম থেকে মুক্ত দল। এই বইতে যেটুকু আছে এটা অত্যন্ত খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ তাদের আকীদা বিশ্বাস, ওই দলের আকীদা বিশ্বাস, যে দল দুনিয়াতেও মুক্তিপ্রাপ্ত আখেরাতেও মুক্তিপ্রাপ্ত, যে দল দুনিয়াতেও বিজয়ী আখেরাতেও বিজয়ী, ওই দলের আকীদা বিশ্বাস এটা। সুতরাং আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে এই বই মধ্যে যেটুকু লেখা আছে যে বিষয়বস্তু আছে সে বিষয়বস্তু গুলাকে খুব মনোযোগ সহকারে বুঝা, মনোযোগ সহকারে জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই ওয়াজিব। কারণ আমাদের আকেদা বিশ্বাস হতে হবে ওই দলের আকেদা বিশ্বাস যে দল দুনিয়াতেও মুক্তিপ্রাপ্ত, দুনিয়াতেও নিরাপদ, আখেরাতেও নিরাপদ। যে দল দুনিয়াতেও বিজয়ী, আখেরাতেও বিজয়ী। এবং এটা সামটাইমের জন্য জানা যে এরা হয়তো মুক্তিপ্রাপ্ত কিছু সময়ের জন্য, এই দল কিয়ামত পর্যন্ত এরা কি মুক্তিপ্রাপ্ত, এরা বিজয়ী কিয়ামত পর্যন্ত। এই দল একদিনের দল না, এটা হয়তো পাঁচ বছর পরে বা তিন বছর মেয়াদের জন্য এই দল, এটা এই ধরনের কোন টার্মের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। ওই দলের বিশ্বাস হইল এটা, এমন কোন দল না এই দল যে হয়তো পাঁচ বছর সাত বছর পরে এই দলের লিডার মারা গেলে হ্যাঁ হয়তো এই দল আর থাকবে না, এমন কোন দল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ফজল এবং কারণে এই দলকে কিয়ামত পর্যন্ত রেখে দেবেন, এবং এরা সত্যের উপর সত্য প্রতিষ্ঠিত থাকবে, এটা আল্লাহর মেহরবানি। বাহ্যিক আমাদের সমাজে যে সমস্ত দল উপদল যেগুলো দেখা যায়, এদের অস্তিত্ব হয়তো খুব বেশি দিন থাকে না, একশো বছর দুইশো বছর, আর হয়তো অনেক আছে যে হয়তো পাঁচ বছর দশ বছর হ্যাঁ বা বিশ বছর। এই তো যারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, যারা সুন্নার উপরে ঐক্যবদ্ধ থাকবেন, যারা সুন্নাকে রসুলের সুন্নাকে আঁকড়ে থাকবেন, এই দল মুক্তিপ্রাপ্ত দল, বিজয়ী দল, এরা থাকবে কিয়ামত পর্যন্ত। এদের অবস্থায় আমি যে এরা কোন ইলেকশনে যদি ফেল করে তারপরে পরবর্তীতে এদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যেমন আমাদের দেশে ওই কিছুদিন আগেও কোন এক তিরসা তিনশো সিটে কি দিচ্ছেন আসনে নমিনেশন দিচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তিনশো আসনে ফেল করছেন। এক সময় বাজার খুব জমজমাট ছিল, হ্যাঁ, এরপরে খাসিরাত দুনিয়া বল আখিরাত আলিকা হুয়াল কুতনাল মুবিন, এখন ওই তিরসাবের খবরই নেই। হ্যাঁ, এরা কখনো ওই যেমন সরকারের পক্ষ থেকে এই ধরনের এই যে বাতিল ভণ্ড, এই ভণ্ডরা কখনো সরকারের পক্ষ থেকে কিছু কি পায়, আস্কারা পায়, মদত পায়? যখন সরকারের পক্ষ থেকে মদত পায় তখন এরা মানে অবস্থা খুব সুঙ্গে থাকে, খুব ফর্মে থাকে। হ্যাঁ, কিন্তু যখনই বাতিলের প্রকৃত চেহারা যখন বেরিয়ে আসে, হ্যাঁ, তখনই এরা এদের ওই যে আমও যায় ছালাও যায় বিছিয়ে যায়। আমি আমাদের দেশের অবস্থাই বুঝছি, অনেকের অবস্থা দেখা যায় যে এখন আর কোনো কি নেই, যারা একসময় খুব টুঙ্গে ছিলেন, খুব ফর্মে ছিলেন, এখন এদের খবরই নেই। তো এইটাই এটাই হলো বাতিলের প্রকৃত অবস্থা, যে বাতিল সমুদ্রের খা এটা ওই কিছু সময় দেশে বেড়াবে। হ্যাঁ, জঞ্জাল যেগুলো আবর্জনা গুলা কিছু সময় সমুদ্রের মধ্যে পানির মধ্যে দেশে বেড়াবে, আর যেটা মানুষের জন্য উপকৃত সেটা কি থাকবে, জমে থাকবে, সেটার অস্তিত্ব বিলুপ হবে না কখনো। ঠিক এইভাবেই যে হকপন্থী দল যারা যারা সুন্নার উপরে অটল, যারা দুনিয়া এবং আখেরাতে সম, যারা দুনিয়া এবং আখেরাতে মুক্তিপ্রাপ্ত, যারা দুনিয়াতেও বিজয়ী আখেরাতেও বিজয়ী, এই দল সত্যপন্থী দল, সুন্নাপন্থী দল, এদের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত বিলুপ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং যদি সারা দুনিয়ার যদি চায় এদের কোন ক্ষতি করতে, তাহলে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম, যদি সব লোক যদি এদের বিরোধিতা করে তো এদের এরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি আলাল হক যাহিরিন, এরা বিজয়ী, যে আমার উম্মতের একটা দল সময় সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে বিজয়ী থাকবে, সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, এরা হবে জাহিরিন মনসুরিন, সাহায্য প্রাপ্ত হবে এরা। কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন ফাআইয়াদাল্লাযীনা আমানু আলা আদুহিম ফাআসহু যাহিরিন, যে আমি যারা আমার উপরে ফাআইয়াদাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমি তাদেরকে সাহায্য করি করেছি তাদের শত্রুদের উপরে, ফাআসবাহু যাহিরিন, তারা বিজয়ী হয়েছে। তো যারা ঈমানদার এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, ফেরেশতারাও সাহায্য করবেন, মুমিনরাও সাহায্য করবে, এবং এটা কিয়ামত পর্যন্ত, যার কারণে এরা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, বিজয়ী থাকবেন। হ্যাঁ, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া লা মান খানাতাহুম, তাদের নিকট থেকে যদি কোনো লোক চলেও যায়, হ্যাঁ, তাদের কেউ যদি তাদের কাছে নাও আসে, হ্যাঁ, সবাই যদি চলেও যায়, অথবা তাদের যদি সবাই মিলে যদি এদের বিতাও করে, তাহলে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করছেন। আর সাহায্যের জন্য আল্লাহ যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, নিআমাল ওয়ালা ওয়া নিআমাল নাসির, আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী। তো যেহেতু এই দলের সাহায্যকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দলের সাহায্যকারী আল্লাহর, আল্লাহর নির্দেশে এই দলের সাহায্যকারী হলেন ফেরেশতারা, আল্লাহর নির্দেশে এই দলের সাহায্যকারী হলেন মুমিনরা, কারণ কে এদের ক্ষতি করবে? আমরা এই বইতে যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে ওই দলের আকীদা বিশ্বাস, আমাদেরকে সেই আকীদা বিশ্বাস পোষণ করতে হবে, তাহলে আমরাও হব নাজিয়া, ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমরাও ইনশাআল্লাহ, আমরাও হব বিজয়ী দলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এবং আমরা হব ওই দলের সদস্য যে দল অবলুপ্ত হবে না, বিলুপ্ত হবে না কখনো কিয়ামত পর্যন্ত, ওই দলের সদস্য হওয়ার জন্য, ওদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এবং দুনিয়া আখেরাতে সফল কাম হওয়ার জন্য। বইয়ের মূল বিষয়বস্তু গুলা তাদের আকীদা, ওই দলের আকীদা বিশ্বাসটা আমাদের জেনে নেয়া, সেটাকে আত্মস্থ করা এবং সেটাকে নিজের আকীদা হিসাবে অন্তরের মধ্যে গ্রথিত করা আমাদের জন্য বাজিব। আল ফিরকা আন-নাজিয়া, এই দলটা নাজিয়া, এই দলকে নাজিয়া কেন বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাফসারিকু হাযিহি উম্মাহ আলা 73 কুল্লুহা ফিন্নার লা ওয়াহিদা, যে অচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহা ফিন্নার, কুল্লুহা ফিন্নার, ওই 73 দলের সবকটিই কি দুজকে নিপতিত হবে, ইল্লা ওয়া, মাত্র একটি দল ছাড়া। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই একটি দল কোনটি? মানে ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা যারা আমি যে বিষয়বস্তুর উপরে, যে দ্বীনের উপরে আমি আছি এবং আমার সাহাবারা আছেন, হ্যাঁ, যারা পুরো সেই বিষয়বস্তুর উপর, সেই দিনের উপর থাকবে, সেই পথের উপর থাকবে, সেটাই হচ্ছে, তারাই হচ্ছে, হ্যাঁ, ওই দল যারা দুজনে নিকটিত হবে না, 73 দলের মধ্যে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত ওই একটি দলই, হ্যাঁ, যে দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত দিনের হুবহু অনুসরণ করবে, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, আল ফিরকাতুন নাজিয়া। সুতরাং এই হাদিসটা সুস্পষ্ট ভাবে আমাদেরকে এইটুকু বলে দেয় যে যদি আমরা ফিরকাতুন নাজিয়া কিংবা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, তাদের মতো হতে হবে, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দিনের উপরে, যে পথের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, যে এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন, আমাদেরকে হুবহু সেই পথের অনুসারী হতে হবে, তাদের অনুসরণ করতে হবে, এছাড়া কোন বিকল্প নেই। নতুবা লা ইয়াফআলিল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসৃত পথ, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ থেকে দূরে সরে যাবে, এরাই ওই বাহাত্তর বাকি অবশিষ্ট বাহাত্তর জনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাদের ঠিকানা হচ্ছে সিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের চারটি দলের মধ্যে বাহাত্তর দলই দুজকে, মাত্র একটি দল তাফির কাসুন না দিয়া মুস্তিকা দলের পরিচয় হলো যে যারা কি করবে, মনখানা আলা মুসলিম আনা আলাইহি। রাসূল সাল্লাম বলছেন যে মনখানা আলা মুসলিম আনা আলাইহি, যে দিনের উপরে যে পথের উপরে আমি প্রতিষ্ঠিত আছি ও আসহাবী এবং আমার সাহাবারা আছেন, হুবহু সেই পথের অনুরণকারী যারা তারাই মুক্তিপ্রাপ্ত। এই দল আখেরাতে দুজক থেকে মুক্তিপ্রাপ্ত, আর দুনিয়াতে এরা বিদাত থেকে খোরাফাত থেকে কুসার থেকে নব উদ্ভাবিত বিষয়বস্তু থেকে এরা নিরাপদ। কেননা এরা যখন রসুলের অনুষ্ঠিত পথ অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথ করবে, তখন অবশ্যই এরা হবে সুন্নার উপরে সুপ্রতিষ্ঠিত, কারণ রসুলের অনুষ্ঠিত পথটাই তো হচ্ছে সুন্না। আর ওই সুন্নার সবচেয়ে অগ্রজ হলেন সাহাবায়ে কেরাম, অগ্রজ অনুসারী হলেন সাহাবায়ে কেরাম, যেটাই অনুসারী হলেন সাহাবায়ে কেরাম। রসুলের সুন্নাল সুন্নার, সুন্না অর্থ হলো বিপদ, রসুলের অনুষ্ঠিত পথ, রসুলের প্রদর্শিত পথের অগ্রজ অনুসারী হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথকে অনুসরণ করবে, তারা বিদআত থেকে নিরাপদ হবে। তার কারণ কি? তার কারণ হলো কি যে এরা সুন্নার অনুসারী, আর যারা সুন্নার অনুসারী তারা বিদআতের অনুসরণ করতে পারে না। ওই পথের অনুসরণ করলে তবে বিদআতের অনুসরণ করা যাবে না, হবে না, কারণ যেখানে সুন্না সেখান থেকে বিদআত বিলুপ্ত, আর যেখানে সুন্না নেই সেখানে বিদআত, যেখানে বিদআত সেখানে সেখান থেকে সুন্না বিলুপ্ত, আর যেখানে সুন্না আছে সেখান থেকে বিদআত বিলুপ্ত, দুইটা একত্রিত হতে পারে না, দুইটা দুই মেরু, দুইটা দুই মেরু, যেখানে সুন্না আছে সেখানে বিদআত নেই, আর যেখানে বিদআত সেখানে সুন্না নেই। একজনই দেখা যায় যে যখনই কোন কার মধ্যে, কোন জাতির মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে একটা বিরাট দেখা দেয়, তখনই তাদের থেকে একটা সুন্না সরে যায়। যেমন এগুলার শত শত দৃষ্টান্ত উদাহরণ আমাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, যেমন নামাজের পরে, নামাজের পরেই সম্মিলিত দোয়া, উদাহরণ বলছি নামাজের পরে সম্মিলিত দোয়া, এই দোয়া এইভাবে দোয়া করা এটা এইটা সুন্নাতে এর কোন দলিল নেই। হ্যাঁ, আমাদের সমাজে এটা সুন্না নামে প্রচলিত, যার কারণে প্রকৃত সুন্না, এই বিদআত আবিষ্কারের কারণে প্রকৃত সুন্না যেটা নামাজের পরে তাসবিহ তাহমিদ তাহলিল তাহলিল করার যে সুন্না, যেটা ওই সুন্না আমাদের থেকে দূরে সরে গেছে। সুরা শেখার পরে আমিন এইটুকু জুড়ে না বলার কারণে এখন ইমাম সাহেব আমিন বলেন না, অনেক মসজিদে এই অবস্থায় দেখি ওই সুন্না চলে গেছে, ওই সুন্না যাওয়ার কারণে এইখানে কি আরেকটা বিদআত খোরাফাত এইখানে আবিষ্কার হয়েছে। তো যেখানে যেখান থেকে একটা সুন্না বিলুপ্ত হবে, ওইখানে এই বিদআত, আসলে একটা না, একটা সুন্নার একটা না শুনলে ওইখানে আমার মনে হয় যে কয়েক সব বিদআত একটার পরে একটা সিরিয়াল বাই সিরিয়াল বাই সিরিয়াল ওইখানে কি হয় অনুপ্রবেশ করে। মুক্তিপ্রাপ্ত দল এরা নিরাপদ, যারা মুক্তিপ্রাপ্ত অবশ্যই নিরাপদ। কিসের থেকে নিরাপদ? এরা দুজক থেকে নিরাপদ, জাহান্নাম থেকে নিরাপদ আখেরাতে, এবং দুনিয়াতে এরা সব ধরনের বিদআত এবং কুসংস্কার থেকে নিরাপদ দল, কারণ এদের মধ্যে এরা সুন্নাকে আঁকড়ে ধরেন, এরা মুতামাসসিকিনা বিসুন্নাহ ও মুজতামিউনা বিসুন্নাহ, এরা সুন্নার উপরে ঐক্যবদ্ধ, এরা সুন্নার উপরে সুন্নাকে তারা সত্য করে আঁকড়ে ধরেন, যার কারণে তাদের মধ্যে কোন বিদআত অনুপ্রবেশ করতে পারে না। এরা কোনো কাজ করার আগেই দেখেন, হ্যাঁ বিশেষ করে জেনে নেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ কিনা, এটা কি তাদের আমল কিনা না, যদি না হয় সেটাকে বাদ দেন, যদি আমল হয় সেটা গ্রহণ করেন। যার কারণে এদের মধ্যে কোন ধরনের বিদাত অনুপ্রবেশের সুযোগ পায় না। যারা আমি এবং আমার সাহাবাইকরাম যার উপরে আছি, যে দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, সেই দিনের হুবহু অনুসরণ যারা করে, এই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত হয়, এরাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া। এবং আরেকটা গুণ বলা হয়েছে এদের যে আল মনসুরা, এরা সাহায্যপ্রাপ্ত, এরা সাহায্যপ্রাপ্ত, এরা যে না গিয়ে, এটা তো আমরা পেলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আছে যে সত্তরে কোহা দিল উম্মা আলা সালাসিন ওয়া সাবঈন ফিরকা, যে বাহাত্তরটি দল বিবেচনা পতিত হবে, একমাত্র দল নাজাতপ্রাপ্ত হবে সেটাই হচ্ছে এই দল। আর দ্বিতীয় গুণ হচ্ছে এরা হচ্ছে ফিরকা মনসুরা, সব সময় আমার উম্মতের একটা দল সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে এবং সাহায্যপ্রাপ্ত থাকবে। এরা কতক্ষণ পর্যন্ত থাকা? ইলা ক্রিয়া মিস্তার, কেয়ামত অনুষ্ঠিত হওয়ার পর্যন্ত, কেয়ামত অনুষ্ঠিত হওয়া তারা থাকবে। এখন এখানে একটা কথা বা একটা প্রশ্ন আসতে পারে কারো কারো, যে কেয়ামত তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে লা তাকুম আস-সাআহ হাত্তা লা ইয়ুকাল আল্লাহ আল্লাহ, যে কিয়ামত অনুষ্ঠিত হবে না তখন পর্যন্ত, যতক্ষণ না জমিনে এদের একজনের লোক না থাকবে যে আল্লাহ আল্লাহ বলে, অর্থাৎ আল্লাহ আল্লাহ বলার মতো একজনের লোক থাকবে না, তখনই কিয়ামত অনুষ্ঠিত, মানে কিয়ামত কিয়ামত কায়েম হবে। এখন ওই দলটা কি কিয়ামত পর্যন্ত থাকবে? তাহলে তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে এর আগেই এই দল বিলুপ্ত হয়ে যাবে, কারণ যেহেতু এই দল তো আল্লাহ আল্লাহ, এই দল তো আল্লাহ বলার দল, আর কিয়ামত কায়েম হবে না। কিয়ামত কায়েম তখনই হবে যখন আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না। বাহ্যিক ভাবে এখানে এই দুটা কথা কন্ট্রাডিক্টরি মনে হয়। উপরে বলা হয় যে ফিরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল থাকবে কেয়ামত পর্যন্ত, আর অন্য হাদিসে বলা হলো যে কেয়ামত তখনই হবে যখন আল্লাহ বলার মতো লোক থাকবে না। আল্লাহ বলার মতো লোক যদি না থাকে, তাহলে তো বোঝা গেল যে ওই সময় ওই যে ফিরকাতুন নাজিয়া এই মুক্তিপ্রাপ্ত দুটি দল থাকবে না, এর আগেই এরা বিলুপ্ত হয়ে যাবে। এই কন্ডিশনের জবাব হলো ওলামায়ে কেরাম এটার বিভিন্ন অনেক জবাব দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে এখানে ইলা কিয়াম আস-সাআহ, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বোঝানো হয়েছে যে কিয়ামত কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন কিয়ামত অতি নিকটবর্তী হয়ে যাবে এর আগ মুহূর্ত পর্যন্ত এরা থাকবেন। এই হলো একজন হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ লা তাযরাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক বা আলাল হক যাহিরিন লা ইযুরুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ যতক্ষণ আল্লাহ নির্দেশ করে, বা অন্য হাদিসে রয়েছে হাত্তা তাকুম আস-সাআহ যতক্ষণ পর্যন্ত না কিয়ামত কায়েম হয় ততক্ষণ পর্যন্ত একটা দল সত্যের উপরে বিজয়ী হয়ে থাকবে, সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে। হাদিসের এ বিষয়ে দুইটা হাদিস এবং দুইটা হাদিসে যতক্ষণ না হাত্তা কা, তারা ততক্ষণ পর্যন্ত থাকবে হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ যতক্ষণ না আল্লাহ নির্দেশ আসে, ওই আল্লাহ নির্দেশ দিয়ে ওইটা ওই কিয়ামতের নির্দেশই ওইটা দিয়ে বোঝানো হয়েছে এবং অন্য হাদিসে বলা হয়েছে হাতে তাকু মাত্রা সরাসরি যতক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে আলা কুল্লি হাল। এর অর্থ হলো দুইটা হাদিসেরই অর্থ হলো যে যতক্ষণ না কেয়ামত কায়েম হবে। এখন কেয়ামত কায়েম হবে বলতে এখানে তারা কত পর্যন্ত থাকবে, কেয়ামত কায়েম হওয়া বলতে কেয়ামত কায়েমের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দলের অস্তিত্ব থাকবে, একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত না, কেয়ামতের অনেক অতি নিকটবর্তী সময় পর্যন্ত এরা থাকবে। এই হলো এক। তো আর আরেকটা বলা যায় যে এখানে কেয়ামত চা বলতে চা হলো যে কেয়ামত, এবং এখানে চা বলতে মৌতকে বোঝানো হয়েছে যে যখন না তাদের মৌত আসে তারা মৃত্যুবরণ করে, কারণ যে মরে যায় তার কেয়ামত তো হয়েই যায়, যার মৃত্যু হয়ে যায় কেয়ামত হয়ে যায়, তার কেয়ামত তো এখানেই শেষ। হ্যাঁ, এখানে হাত্তা তাকুম আস-সাআ অথবা ইলা কিয়ামতে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত বলতে এই অর্থ এইটুকু হতে পারে যে পর্যন্ত না তার মৃত্যুবরণ করে। এই আর আরেকটা অর্থ হইলে কি যে এই দলটা থাকবে ততক্ষণ কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কেয়ামতের অতি নিকটবর্তী সময় পর্যন্ত এদের অস্তিত্ব থাকবে। আর আরেকটা কি এখানে মূলত আমার কাছে এটি দেখা শেষ কৌজান হাফিজাহুল্লাহ কি করছেন উল্লেখ করেছেন যে এই দলটা থাকবে ওই মুহূর্ত পর্যন্ত কেয়ামতের আগে একটা বাতাস আসবে, কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে যখন দুনিয়াতে ইমানদার রাখেন তখন ওই কেয়ামত কায়েম হওয়ার ঠিক আজ মুহূর্তে এক ধরনের বাতাস আসবে, ওই বাতাসে সকল মুমিন মৃত্যুবরণ করবেন, ওই বাতাসের কারণে সকল মুমিন ইমানদার থাকবেন দুনিয়াতে তখন তারা সবাই মৃত্যুবরণ করবেন। এটা কেয়ামতের খুব সামান্য আগে এই ঘটনা ঘটবে যে দুনিয়াতে একটা বাতাস বইবে, ওই বাতাসে যারাই ইমানদার থাকবেন তারা সবাই মৃত্যুবরণ করবেন, কাফেররা বেঁচে থাকবে, অবিশ্বাসীরা বেঁচে থাকবে। আর কেয়ামত হবে আলা শিরারিন নাস, কেয়ামত অনুষ্ঠিত মূল কেয়ামতটা অনুষ্ঠিত হবে শিরারিন নাস যারা মানব জাতির মধ্যে নিকৃষ্ট যারা অবিশ্বাসী যারা, এদের উপরেই মূল কেয়ামত অনুষ্ঠিত হবে। আর আল্লাহ আল্লাহ যারা বলবেন আল্লাহকে বিশ্বাসী লোকরা এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তর দিয়ে দিবেন। এ ব্যাপারে ইমাম হাকিম থেকে বলেন হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর আমর বর্ণিত একটা হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবাসুল্লাহু রিহান রিহাহা রিহুল মিস্ক ওয়া মাসুহা মাসুল হারির ফালা তাতরুকু আহাদান ফি কলবিহি মিসকাল যারা মিন ঈমান ইল্লা কাবাদাতহু সুম্মা ইয়াবকা শিরারুন নাস ফালাইহিম তাকুমুস সাআহ। যে কেয়ামতের ঠিক আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস প্রেরণ করবেন দুনিয়াতে, একটা হাওয়া বইবে জমিনে, সারা বিশ্বটা দুনিয়াব্যাপী একটা হাওয়া বইবে, এই বাতাসের যে গন্ধ হবে রিহুহা রিহুল মিস্ক, মিস্কে আম্বরের ঘ্রাণ হবে ওই বাতাসে, একটা সুগন্ধি, মাসুহা মাসুল হারির, আর ওই বাতাসের যে স্নিগ্ধতা তার যে বাতাসের যে স্পর্শ সেই স্পর্শ হবে রেশমের মতো, এত কোমল এত সুনেল এত স্নিগ্ধ, ওই বাতাসের গান হবে মিষ্টি আম্বরের মতো, তার স্পর্শ হবে রেশমের মতো। এই বাতাস এমন কোন যার অন্তরে যে সরিষার দানা পরিমাণ অর্থাৎ সামান্য তোমার ইমান কারণ করে আছে ওই বাতাসের কারণে সে মৃত্যুবরণ করবে, আর শুধুমাত্র বেঈমানরাই থেকে যাবে দুনিয়াতে এবং এদের উপরে মূল কিয়ামত কায়েম হবে। ইসরা আলী ইসলামের যে সিঙ্গার যে ফুৎকার যেটা যখন হবে তখন শুধুমাত্র এরাই থাকবে দুনিয়াতে, ওই নাফরমানরাই ওই কাফের মুশরিকরাই থাকবে। আর যাদের অন্তরে আল্লাহর প্রতি ন্যূনতম বিশ্বাস ইমান আছে তাদেরকে ওই বাতাসের কারণে তাদের মৃত্যু হয়ে যাবে। এখানে ফিরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল বিজয়ী দল ওই বাতাসের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে থাকবেন, কেয়াম শাহ বলতে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত বলতে ওই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ওই বাতাস পর্যন্ত, ওই বাতাস বহার আগ পর্যন্ত এদের অস্তিত্ব থাকবে। তো আলহামদুলিল্লাহ যদি এই এই দলের টার্ম যদি এতটুকুই হয় আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি আমাদের দরকার নেই। দুনিয়াতে এতদিন থাকলেই হইল, এই দলের অস্তিত্ব যদি এতদিন থাকে এরপরে আর থাকার দরকার নেই, কারণ কেয়ামত কায়েম হয়ে যাবে এবং ওই যে ভয়ঙ্কর অবস্থা ইয়াউমা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই যে কিয়ামতের মুহূর্তের ওই ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ফিরকাতুন নাজিয়া এবং কাঈফাতুল মনসুরা আদে হন, এর আগে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নেন দুনিয়া থেকে। ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা أخرج الأرض أثقالها وقال الإنسان ما لها هيجي غنكر بستا هي زلزال عذكر هي بستا أما ده دركاني الله سبحانه وتعالى إيمان دارك هي بستا ده تتنى إر عد مورتي إتا كمال شغن دي جبتا فتاش دي أدرك الدنيا تكوشين بلت والحمد لله رب العالمين والحمد لله رب العالمين আমরা পেলাম আল মনসুর আর হলো বিজয়ী, তাও আমরা পেলাম যে আমরা কিভাবে বিজয়ী, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী, মালায়েকরাও আমাদের সাহায্য করবেন, এটাও আমরা বিজয়ী এবং মুমিনদেরও সাহায্য করবেন। হ্যাঁ, মুমিনদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলকে সাহায্য করাবেন, যার কারণে সর্বদিক থেকে দুনিয়াতেও এরা সাহায্য প্রাপ্ত, আখেরাতেও আল্লাহ সাহায্য প্রাপ্ত, দুনিয়াতেও আল্লাহর করুণা প্রাপ্ত, আখেরাতেও আল্লাহর করুণা প্রাপ্ত। দুনিয়াতে এরা নিরাপদ মুক্ত হিদায়াত থেকে, আখেরাতে মুক্ত এরা জাহান থেকে। এই হলো এরাই হলো আল ফিরকাতুন নাজিয়া আল মনসুরা, এবং এই দলটা হলো লং লাস্টিং আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরকাতুন নাজিয়া আল মনসুরা অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। তাদের আকীদা বিশ্বাসী নিজেদের অন্তরে গ্রথিত করার এবং এটাকে আকীদা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম ইখওয়ানি। জি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। এই অর্থ এখানে এই হলো শব্দটা ব্যবহার করা যেতে পারে। আর তৃতীয় কথা হলো যে আমাদের ক্ষেত্রে যে বই হয়তো আমাদের সামনে চলে আসছে, উনি এইটুকু বলতে চেয়েছেন যে আপনারা যারা বইটা পড়তেছেন আপনাদের সামনে এই যে বই যেটা রাখা হয়েছে এটা হলো তাকাদুল ফিরকাতিন নাজিয়া আল মনসুরা ইলা কিয়ামিস সাআ। এখানে এগুলো হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস, কারণ বইটা তো আমার সামনে। সুতরাং পাঠকদের কাছে যেহেতু বইটা উপস্থিত, এই হিসাবে এখানে এই হলো শব্দটা ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে ভুল ধরার কিছু নেই, বা আমাদের অনেকে যারা আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ তারা ওখানে তাদের কাছে ডাউট আসতে পারে যে এইটা এইভাবে এই হলো এইটুকু বলা কিভাবে ঠিক হলো। যদি কারণে করতে এই ধরনের কোন ডাউট হয় তাহলে এই চিন্তা এই উঠাদুল ফিরকাতিন নাজিয়া, এই বইতে যেটুকু লেখা হয়েছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত বিজয়ের আকীদা বিশ্বাস, কেয়ামত পর্যন্ত, কেয়ামত অনুষ্ঠিত হওয়ার হওয়া পর্যন্ত এগুলোই হলো মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস। আকা কাছে বলে আকীদার শাব্দিক অর্থ হলো কোন জিনিসকে শক্ত করে ভাদা, শক্ত করে ভাদা, শক্ত ধরা, শক্ত করে আটকানো, এইগুলোই হলো কি আকদুন, বা ওই যেমন আমরা অনেক সময় রসের মধ্যে ধীর দিই, ওদেরকে আব বলা হয়। আইন আব দাল এই তিনটা অক্ষর যে শব্দের মধ্যে থাকবে সেটার মধ্যেই আপনার ওই যে বাদ আটকানো এই এই শব্দ এই অর্থ বোঝায়। এটা থেকে অয়েক বলা হয় আপনার ওই যে গলার যে মালা গলার মালাগুলো, কারণ একটার সাথে আরেকটা খুব টাইটলি বেঁধে দেওয়া হয়, এই কারণে অয়েক বলা হয় গলার মালাকে। তো আকিদা আকিদা হলো মূলত যে অন্তরের দৃঢ় বিশ্বাস কিংবা সুস্থ মন মস্তিষ্কের দৃঢ় সিদ্ধান্ত, সেটাই হচ্ছে আকিদা। অন্তরের মধ্যে যে জিনিসটা খুব দৃঢ়ভাবে অন্তর যে জিনিসটাকে খুব দৃঢ়ভাবে গ্রহণ করে সেটাই হচ্ছে আকিদা। কিংবা মনের মধ্যে যেহেতু মানুষের যে অন্তর এবং তার যে মস্তিষ্ক দুইটার সম্পর্ক অতপ্রতভাবে একটার সাথে আরেকটা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত, যার কারণে আমরা বলতে পারি যে সুস্থ মন এবং মস্তিষ্কের দৃঢ় ফয়সলা বা দৃঢ় সিদ্ধান্ত যেটা মন এবং মস্তিষ্ক অন্তর এবং মস্তিষ্ক যে ফয়সলাটা দেবে দেয় বা যে সিদ্ধান্তটা গ্রহণ করে সেটাই হচ্ছে আকিদা। আমার মনের মধ্যে দৃঢ়ভাবে যে জিনিসটা ঘটিত হবে, আমার অন্তর যে জিনিসটাকে অত্যন্ত শক্তভাবে যে জিনিসটা আমার অন্তরের মধ্যে গেঁথে থাকবে সেটাই হচ্ছে আকিদা। এই বইতে যেগুলো আছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত এবং বিজয়ী দলের আকিদা, যেটা মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের অন্তরের মধ্যে যেটা দৃঢ়ভাবে ঘটিত, মুক্তিপ্রাপ্ত বিজয়ী দলের অন্তরের অন্তর যে সিদ্ধান্ত গুলোকে দৃঢ়ভাবে মেনে নিয়েছে এবং যে যে এমন ভাবে মেনে নিয়েছে যেভাবে মানে শক্ত করে বাঁধলে যেমন ছুটার কোন অবকাশ নেই, এইভাবে তাদের অন্তর সেটাকে এমন ভাবে গ্রহণ করেছে যে এটা আর এখান থেকে এই সিদ্ধান্ত থেকে সিদ্ধান্ত পরিহার করার বা এই সিদ্ধান্ত পরিত্যাগ করার কোনো অবকাশ নেই, এত শক্ত ভাবে এত দৃঢ় রূপে অন্তর মেনে নিয়েছে। যে বিষয় বা বস্তুকে আকিদা বলা হয় ওই জিনিসটি যেটাকে মন বা মস্তিষ্ক অত্যন্ত দৃঢ়ভাবে মেনে নেয় বা যে জিনিসটা যে বিষয় যে বস্তুটা মনের মধ্যে দৃঢ়ভাবে গ্রথিত হয় কিংবা মন এবং মস্তিষ্ক যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হচ্ছে আকিদা। আল ফিরকাতুন নাজিয়া, ফিরকা ফিরকা বলা হয় দলকে, যেমন কোরআনে কেরিমে বলা হয়েছে ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ত্বাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন তোমাদের মতে ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ত্বাইফা, তোমাদের মধ্য হতে কেন একদল বাহির হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা জ্ঞান অর্জন করে দ্বীনের জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য তোমাদের মধ্য থেকে একদল কেন বের হয় না। ফিরকা শব্দের অর্থ হলো দল বা গোষ্ঠী। আমরা পেলাম যে একাদ শব্দের অর্থ তকমুজাহানের জাজ মন মস্তিষ্কের দৃঢ় ফয়সলা, ফয়সলাটা মন আমার অন্তর এবং আমার 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 জাহান আমার মস্তিষ্কটা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমাদের মধ্যে যে বিষয়বস্তুটা গঠিত হবে সেটা যদি বাস্তবতা অনুসারে হয় সেটা যদি বাস্তব অনুসারে হয় তাহলে সেই আকিদাটা হবে সহি, অর্থাৎ আমার মনের মধ্যে যে বিষয়টা আমি দৃঢ়ভাবে গ্রহণ করছি আমার অন্তরে যে বিষয়টা আমি দৃঢ়ভাবে গ্রহণ করছি সেটা যদি বাস্তব অনুযায়ী হয় বাস্তবিক হয় তাহলে সেই আকিদা সেই আকিদা হবে সহি, আর যদি সেটা বাস্তব বিরোধী হয় তাহলে এটা ফাসিক। আমার আমি আবার বলছি অন্তরের মধ্যে অর্থাৎ মন প্রাণ যে সিদ্ধান্তটা দৃঢ়রূপে গ্রহণ করবে বা যে বিষয়বস্তুটাকে দৃঢ়ভাবে গ্রহণ করবে সেটা যদি সব বাস্তবিক হয় অর্থাৎ প্রকৃতপক্ষেই যদি তা হয় তাহলে সেই আকিদা সেটা হবে সে আকিদা হবে সহি আকিদা। আজ যদি সেটা বাস্তবের বিরোধী হয়, যেমন আমার অন্তর যে সিদ্ধান্ত নিচ্ছে একটা বিষয়, হ্যাঁ কিন্তু তবে দেখা যায় তা এটা এটা আসলে প্রকৃত পক্ষে এটা না, তাহলে সেটাও আকিদা কিন্তু সে আকিদা হলে বিফাতিন। যারা ইমানদার তাদের মন তারা মনে প্রাণে এইটুকু বিশ্বাস করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার শরীক নেই। আর যেমন নাসারারা বা ইহুদিরা তাদের আকিদা হলো যে নাসারাদের আকিদা হলো যে আল্লাহ তিনজন, ইহুদিদের আকিদা হলো আল্লাহ দুজন, কিন্তু বাস্তবে আল্লাহ আল্লাহ একজন। প্রকৃতপক্ষে আল্লাহ মাবুদে হাকিকি একজন, যার কারণে ইমানদার যারা এইটুকু বিশ্বাস করে যে আল্লাহ এক তার কোন শরীক নেই, যেহেতু প্রকৃতপক্ষে অবস্থাটা তাই যে আল্লাহ এক তার কোন শরীক নেই, এ কারণেই এদের আকিদাটা হলো সহি আকিদা। পক্ষান্তরে ইহুদি বা নাসারারা যে বিশ্বাস পোষণ করে যে আকিদা পোষণ করে তাদের তারাও এটা কিন্তু তাদের মনে মনে প্রায় অত্যন্ত শক্তভাবে এটা বিশ্বাস করে যে আল্লাহ তিনজন, ইহুদিরাও মনে করে যে আল্লাহ দুইজন, এটা কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে, তাদের অন্তরে এই এই বিষয়টাকে এত শক্তভাবে গ্রহণ করছে যে এখান থেকে তারা ফিরতে পারে না। হ্যাঁ তাদের এই তো আকিদা, কিন্তু যেহেতু বাস্তবে প্রকৃতপক্ষ ঘটনা তা নয়, প্রকৃতপক্ষে আল্লাহ কি নয় একাধিক নয়, যার কারণে তাদের এই আকিদা হলো ফাসিদা আকিদা, এটা বাতিল আকিদা। সুতরাং মন মস্তিষ্কের যে সিদ্ধান্তটা কিংবা মনের যে বিশ্বাসটা, অন্তরের বিশ্বাসটা যদি বাস্তব অনুযায়ী হয় তাহলে সেটাই হবে সাহি, আর যদি বাস্তব বিরোধী হয় তাহলে সেটাই হবে বাতিল। আল ফিরকা এর অর্থ আমরা বললাম যে এর অর্থ হলো দল বা গোষ্ঠী। আন্নাজিয়া, আন্নাজিয়া, নাজিয়া এর অর্থ হলো যারা মুক্তিপ্রাপ্ত, যারা মুক্তিপ্রাপ্ত কিসের থেকে, যারা নিরাপদ মুক্তিপ্রাপ্ত। নাজিয়া এরা দুনিয়াতেও কি মুক্তিপ্রাপ্ত, কি থেকে নাজাত প্রাপ্ত, কি থেকে যারা বিদআত থেকে, ধরনের খারাপ কাজ থেকে যারা কি নিরাপদ মুক্তিপ্রাপ্ত, এরা বিদআত থেকে মুক্তিপ্রাপ্ত, দুনিয়াতে বিদআত থেকে মুক্তিপ্রাপ্ত আর আখেরাতে জাহান্নাম থেকে মুক্ত দল। এই বইতে যেটুকু আছে এটা অত্যন্ত খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ তাদের আকিদা বিশ্বাস, ওই দলের আকিদা বিশ্বাস যে দল দুনিয়াতেও মুক্তিপ্রাপ্ত আখেরাতেও মুক্তিপ্রাপ্ত, যে দল দুনিয়াতেও বিজয়ী আখেরাতেও বিজয়ী, ওই দলের আকিদা বিশ্বাস এটা। সুতরাং আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে এই বই মধ্যে এই যেটুকু লেখা আছে যে বিষয়বস্তু আছে সে বিষয়বস্তু গুলাকে খুব মনোযোগ সহকারে বোঝা, মনোযোগ সহকারে জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই ওয়াজিব। কারণ আমাদের আকিদা বিশ্বাস হতে হবে ওই দলের আকিদা বিশ্বাস যে দল দুনিয়াতেও মুক্তিপ্রাপ্ত, দুনিয়াতেও নিরাপদ আখেরাতেও নিরাপদ, যে দল দুনিয়াতেও বিজয়ী আখেরাতেও বিজয়ী। এবং এটা সামটাইমের জন্য জানা যে এরা হয়তো মুক্তিপ্রাপ্ত কিছু সময়ের জন্য, এই দল কিয়ামত পর্যন্ত এরা কি মুক্তিপ্রাপ্ত, এরা বিজয়ী কিয়ামত পর্যন্ত। এই দল একদিনের দল না, এটা হয়তো পাঁচ বছর পরে বা তিন বছর মেয়াদের জন্য এই দল, এটা এই ধরনের কোন টার্মের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। ওই দলে বিশ্বাস হইলে এটা এমন কোন দল না এই দল যে হয়তো পাঁচ বছর সাত বছর পরে এই দলের লিডার মারা গেলে হ্যাঁ হয়তো এই দল আর থাকবে না, এমন কোন দল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ফজল এবং কারণে এই দলকে কিয়ামত পর্যন্ত রেখে দেবেন, এবং এরা সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, এটা আল্লাহর মেহরবানি। বাহ্যিক আমাদের সমাজে যে সমস্ত দল উপদল যেগুলো দেখা যায় এদের অস্তিত্ব হয়তো খুব বেশি দিন থাকে না, একশো বছর দুইশো বছর, আর হয়তো অনেক আছে যে হয়তো পাঁচ বছর দশ বছর হ্যাঁ বা বিশ বছর। এই তো যারা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, যারা সুন্নার উপরে ঐক্যবদ্ধ থাকবেন, যারা সুন্নাকে রসুলের সুন্নাকে আঁকড়ে থাকবেন, এই দল মুক্তিপ্রাপ্ত দল, বিজয়ী দল, এরা থাকবে কেয়ামত পর্যন্ত। এদের অবস্থা এমন যে এরা কোন ইলেকশনে যদি ফেল করে তারপরে পরবর্তীতে এদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যেমন আমাদের দেশে ওই কিছুদিন আগেও কোন এক কৃষক হিংসা সিটে কি দিচ্ছেন আসনে নমিনেশন দিচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ 300 আসনে ফেল করছেন। এক সময় বাজার খুব জমজমাট ছিল, এরপরে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এখন এই 300 খবরই নেই। এরা কখনো ওই যেমন সরকারের পক্ষ থেকে এই ধরনের এই যে বাতিল ভণ্ড, এই ভণ্ডরা কখনো সরকারের পক্ষ থেকে কিছু কি পায়, আস্কারা পায়, মদত পায়? যখন সরকারের পক্ষ থেকে মদত পায় তখন এরা মানে অবস্থা খুব চুঙ্গে থাকে, খুব ফর্মে থাকে। হ্যাঁ, কিন্তু যখনই বাতিলের প্রকৃত চেহারা যখন বেরিয়ে আসে, হ্যাঁ, তখনই এরা এদের ওই যে আমও যায় ফালাও যায় দুঃখে যায়। আমি আমাদের দেশের অবস্থাই বুঝছি, অনেকের অবস্থা দেখা যায় যে এখন আর কোনো কি নেই। যারা এক সময় খুব তুঙ্গে ছিলেন, খুব ফর্মে ছিলেন, এখন এদের খবরই নেই। তো এইটাই এটাই হলো বাতিলের প্রকৃত অবস্থা, যে বাতিল সমুদ্রের খা এটা ওই কিছু সময় দেশে বেড়াবে। হ্যাঁ, জঞ্জাল যেগুলো আবর্জনা গুলা কিছু সময় সমুদ্রের মধ্যে পানির মধ্যে দেশে বেড়াবে, আর যেটা মানুষের জন্য উপকৃত সেটা কি থাকবে, জমে থাকবে, সেটার অস্তিত্ব বিলুপ হবে না কখনো। ঠিক এইভাবেই যে হকপন্থী দল যারা যারা সুন্নার উপরে অটল, যারা দুনিয়া এবং আখেরাতে সম, যারা দুনিয়া এবং আখেরাতে মুক্তিপ্রাপ্ত, যারা দুনিয়াতেও বিজয়ী আখেরাতেও বিজয়ী, এই দল সত্যপন্থী দল, সুন্নাপন্থী দল, এদের অস্তিত্ব কেয়ামত পর্যন্ত বিলুপ হবে না, কেয়ামত পর্যন্ত থাকবে। এবং যদি সারা দুনিয়ার যদি চায় এদের কোন ক্ষতি করতে তাহলে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম, যদি সব লোক যদি এদের বিরোধিতা করে লোক এদের এরা এদের কোন ক্ষতি করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, লা তাযালু ত্বাইফাতুম মিন হাক্কি যাহিরিন, যাহিরিন আই মনসুরিন গালিবিন, এরা বিজয়ী। যে আমার উম্মতের একটা দল সবসময় সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে বিজয়ী থাকবে, সুপ্রতিষ্ঠিত থাকবে, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, এরা হবে জাহিরিন মনসুরিন, সাহায্যপ্রাপ্ত হবে এরা। কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ফা আইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুহিম ফাসহু জাহিরিন, যে আমি যারা আমার উপরে ফা আইয়াদনাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আমি তাদেরকে সাহায্য করি করেছি তাদের শত্রুদের উপরে, ফাসহু জাহিরিন, করে তারা বিজয়ী হয়েছে। যারা ইমানদার এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, ফেরেশতারাও সাহায্য করবেন, মুমিনরাও সাহায্য করবে, এবং এটা কিয়ামত পর্যন্ত, যার কারণে এরা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেন, বিজয়ী থাকবেন। হ্যাঁ, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম, তাদের নিকট থেকে যদি কোনো লোক চলেও যায়, হ্যাঁ, তাদের কেউ যদি তাদের কাছে নাও আসে, হ্যাঁ, সবাই যদি চলেও যায় অথবা তাদের যদি সবাই মিলে যদি এদের বিতাও করে, তাহলে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করছেন। আর সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী। তো যেহেতু এই দলের সাহায্যকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দলের সাহায্যকারী আল্লাহর আল্লাহর নির্দেশে এই দলের সাহায্যকারী হলেন ফেরেশতারা, আল্লাহর নির্দেশে এই দলের সাহায্যকারী হলেন মুমিনরা, সুতরাং কে এদের ক্ষতি করবে? এ কারণে আহিব্বাতি বিল্লাহ, আমরা এই বইতে যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে ওই বেলাহেদা বিশ্বাস। আমাদেরকে সেই আকিদা বিশ্বাস পোষণ করতে হবে, তাহলে আমরাও হব নাজিয়া, ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমরাও ইনশাআল্লাহ, আমরাও হব বিজয়ী দলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এবং আমরা হব ওই দলের সদস্য যে দল অবলুপ্ত হবে না, বিলুপ্ত হবে না কখনো কেয়ামত পর্যন্ত। ওই দলের সদস্য হওয়ার জন্য, ওদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং দুনিয়া আখেরাতে সফল কাম হওয়ার জন্য বইয়ের মূল বিষয়বস্তু গুলা, তাদের আকিদা, ওই দলের আকিদা বিশ্বাসটা আমাদের জেনে নেয়া, সেটাকে আত্মস্থ করা এবং সেটাকে নিজের আকিদা হিসাবে অন্তরের মধ্যে গঠিত করা আমাদের জন্য আজিব। আল ফিরকা আন-নাজিয়া, এই দলটা নাজিয়া, এই দলকে নাজিয়া কেন বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ستفترق هذه الأمة على 73 كلها في النار لا واحدة جاء وشري أمار أمت تهتبتي بني بقت هجبه كلها في النار كلها في النار وتهتبتي دولير شب قطعيكي دو جوكا نبوتي تهبه إلا واحد مطر اكتي دول شرا উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই একটি দল কোনটি? মানে হে ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটা লোক যারা আমি যে বিষয়বস্তুর উপরে, যে দ্বীনের উপরে আমি আছি এবং আমার সাহাবারা আছেন, যারা পুরো সেই বিষয়বস্তুর উপর, সেই দিনের উপর থাকবে, সেই পথের উপর থাকবে, সেরাই হচ্ছে, তারাই হচ্ছে ওই দল যারা দুজনে নিপতিত হবে না। 73 দলের মধ্যে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত ওই একটি দলই, যে দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত দিনের হুবহু অনুসরণ করবে, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আল ফিরকাতুন নাজিয়া। সুতরাং এই হাদিসটা সুস্পষ্ট ভাবে আমাদেরকে এইটুকু বলে দেয় যে যদি আমরা ফিরকাতুন নাজিয়া কিংবা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, তাদের মতো হতে হবে। মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দিনের উপরে, যে পথের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, যে এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন, আমাদেরকে হুবহু সেই পথের অনুসারী হতে হবে, তাদের অনুসরণ করতে হবে, এছাড়া কোন বিকল্প নতুবা লা ইয়াফআলিল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, অনুসৃত পথ, সাহাবায়ে কেরামের অনুসৃত পথ থেকে দূরে সরে যাবে, এরাই ওই 72 বাকি অবশিষ্ট 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাদের ঠিকানা হচ্ছে ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের 4টি দলের মধ্যে 72 দলই দুজকে, মাত্র একটি দল তা ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় হলো যে যারা কি করবে, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা আলা মিসলি মা আনা আলাইহি, যে দিনের উপরে, যে পথের উপরে আমি প্রতিষ্ঠিত আছি, ওয়া আসহাবী, এবং আমার সাহাবারা আছেন, হুবহু সেই পথের অনুসরণকারী যারা, তারাই মুক্তিপ্রাপ্ত। এই দল আখেরাতে দুজক থেকে মুক্তিপ্রাপ্ত, আর দুনিয়াতে এরা বিদআত থেকে, খুরাফাত থেকে, কুসংস্কার থেকে, নব উদ্ভাবিত বিষয়বস্তু থেকে এরা নিরাপদ। কেননা এরা যখন রসুলের অনুষ্ঠিত পথ অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথ করবে, তখন অবশ্যই তারা হবে সুন্নার উপরে সুপ্রতিষ্ঠিত, কারণ রসুলের অনুষ্ঠিত পথটাই তো হচ্ছে সুন্না। আর ওই সুন্নার সবচেয়ে অগ্রজ হলেন সাহাবায়ে কেরাম, অগ্রজ অনুসারী হলেন সাহাবায়ে কেরাম, যেটার অনুসারী হলেন সাহাবায়ে কেরাম। রসুলের সুন্নার, সুন্নার সুন্না অর্থ হলো পথ, রসুলের অনুষ্ঠিত পথ, রসুলের প্রদর্শিত পথের অগ্রজ অনুসারী হলেন সাহাবায়ে কেরাম। সুতরাং যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথকে অনুসরণ করবে, তারা বিদআত থেকে নিরাপদ। তার কারণ কি? তার কারণ হলো যে এরা সুন্নার অনুসারী, আর যারা সুন্নার অনুসারী তারা বিদআতের অনুসরণ করতে পারে না। ওই পথের অনুসরণ করলে কিভাবে বিদআতের অনুসরণ করা যাবে না, হবে না। কারণ যেখানে সুন্না সেখান থেকে বিদআত বিরুদ্ধ, আর যেখানে সুন্না নেই সেখানে বিদআত, যেখানে বিদআত সেখান থেকে সুন্না বিলুপ্ত, আর যেখানে সুন্না আছে সেখান থেকে বিদআত বিলুপ্ত। দুইটা একত্রিত হতে পারে না, দুইটা দুই মেরু, দুইটা দুই মেরুকে। যেখানে সুন্না আছে সেখানে বিদআত নেই, আর যেখানে বিদআত সেখানে সুন্না নেই। একজনই দেখা যায় যে যখনই কোন কাজের মধ্যে, কোন জাতির মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে একটা বিরাট দেখা দেয়, তখনই তাদের থেকে একটা শূন্য সরে যায়। যেমন এগুলার শত শত দৃষ্টান্ত উদাহরণ আমাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, যেমন নামাজের পরে, নামাজের পরে সম্মিলিত দোয়া, উদাহরণ বলছি, নামাজের পরে সম্মিলিত দোয়া, এই দোয়া এইভাবে দোয়া করার এটা এটা সুন্নাহ, এটার মধ্যে সুন্নাহতে এর কোন দলিল নেই। কিন্তু আমাদের সমাজে এটা সুন্নাহ নামে প্রচলিত, যার কারণে প্রকৃত সুন্নাহ, এই বিদআত আবিষ্কারের কারণে প্রকৃত সুন্নাহ যেটা নামাজের পরে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাহলিল করার যে সুন্নাহ, যেটা ওই সুন্নাহ আমাদের থেকে দূরে সরে গেছে। সূরা দেখার পরে আমিন এইটুকু জুড়ে না বলার কারণে এখন ইমাম সাহেব আমিন বলেন না, অনেক মসজিদে এই অবস্থায় দেখি। ওই সুন্নাহ চলে গেছে, ওই সুন্নাহ যাওয়ার কারণে এখানে কি আরেকটা বিদআত খুরাফাত এখানে আবিষ্কার হয়েছে। তো যেখানে যেখান থেকে একটা সুন্নাহ বিলুপ্ত হবে ওইখানে এই বিদআত, আসলে একটা না, একটা সুন্নার একটা না শুনলে ওইখানে আমার মনে হয় যে কয়েক সব বিদআত একটার পরে একটা সিরিয়াল বাই সিরিয়াল বাই সিরিয়াল ওইখানে কি হয় অনুপ্রবেশ করে। মুক্তিপ্রাপ্ত দল এরা নিরাপদ, এরা মুক্তিপ্রাপ্ত অবশ্যই নিরাপদ। কিসের থেকে নিরাপদ? এরা দুর্গ থেকে নিরাপদ, জাহান্নাম থেকে নিরাপদ আখেরাতে, এবং দুনিয়াতে এরা সব ধরনের বিদআত এবং কুসংস্কার থেকে নিরাপদ দল। কারণ এদের মধ্যে এরা সুন্নাকে আশ্রয় করেন, এরা মুতামাসিকিনা বিসুন্নাহ ওয়া মুজতামিউনা বিসুন্নাহ, এরা সুন্নার উপরে ঐক্যবদ্ধ, এরা সুন্নার উপরে সুন্নাকে তারা সত্য করে আশ্রয় করেন, যার কারণে তাদের মধ্যে কোন বিদআত অনুপ্রবেশ করতে পারে না। এরা কোন কাজ করার আগেই দেখেন, হ্যাঁ জিজ্ঞেস করেন, জেনে নেন যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ কিনা, এটা কি তাদের আমল কিনা না। যদি না হয় সেটাকে বাদ দেন, যদি আমল হয় সেটা গ্রহণ করেন। যার কারণে এদের মধ্যে কোন ধরনের বিদআত অনুপ্রবেশের সুযোগ পায় না। যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছি, যে দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, সেই দিনের হুবহু অনুসরণ যারা করে, এই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত হয়, এরাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া। এবং আরেকটা গুণ বলা হয়েছে এদের যে আল মনসুরা, এরা সাহায্য প্রাপ্ত, এরা সাহায্যপ্রাপ্ত, এরা এরা যে না দিয়ে, এটা তো আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আছে যে সেটাকে কোহা দিল উম্মা আলা সালাসিন ওয়া সাবঈন ফিরকা, যে বাস্তবে বিভাজনে পতিত হবে একটিমাত্র দল নাজাত প্রাপ্ত হবে, সেটাই হচ্ছে এই দল। আর দ্বিতীয় গুণ হচ্ছে এরা হচ্ছে ফিরকা মনসুরা, আমার উম্মতের একটা দল সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে এবং সাহায্যপ্রাপ্ত থাকবে। এরা কতক্ষণ পর্যন্ত থাকা? ইলা ক্বিয়ামিস সাআহ, কেয়ামত অনুষ্ঠিত হওয়ার পর্যন্ত, কেয়ামত অনুষ্ঠিত হওয়া তারা থাকবে। এখন এখানে একটা কথা বা একটা প্রশ্ন আসতে পারে কারো কারো, যে কেয়ামত তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে লা তাকুমু আস-সাআহ হাত্তা লা ইয়াকাল আল্লাহ আল্লাহ, যে কেয়ামত অনুষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জমিনে এ ধরনের একজনও লোক না থাকবে যে আল্লাহ আল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ আল্লাহ বলার মতো একজনও লোক থাকবে না, তখনই কেয়ামত অনুষ্ঠিত, মানে কেয়ামত কেয়ামত কায়েম হবে। এখন ওই দলটা কি কেয়ামত পর্যন্ত থাকবে? তাহলে তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে এর আগেই এই দল বিলুপ্ত হয়ে যাবে, কারণ যেহেতু এই দল তো আল্লাহ আল্লাহ, এই দল তো আল্লাহ বলার দল, আর কেয়ামত কায়েম হবে না। কেয়ামত কায়েম তখনই হবে যখন আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না। বাহ্যিক ভাবে এখানে এই দুটা কথা কন্ট্রাডিক্টরি মনে হয়। উপরে বলা হয় যে ফিরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল থাকবে কেয়ামত পর্যন্ত, আর অন্য হাদিসে বলা হলো যে কেয়ামত তখনই হবে যখন আল্লাহ বলার মতো লোক থাকবে না। আল্লাহ বলার মতো লোক যদি না থাকে তাহলে তো বুঝা গেল যে ওই সময় ওই যে ফিরকাতুন নাজিয়া এই মুক্তিপ্রাপ্ত বিজয়ী দল থাকবে না, এর আগেই এরা বিলুপ্ত হয়ে যাবে এই কন্ডিশনের জব। হ্যালো, ওলামায়ে কেরাম এটার বিভিন্ন অনেক জব দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে এখানে ইলা কিয়ামিস-সাআহ কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বোঝানো হয়েছে যে কিয়ামত কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন কিয়ামত অতি নিকটবর্তী হয়ে যাবে এর আগ মুহূর্ত পর্যন্ত এরা থাকবেন। এই হলো একজন হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ লা তাযরাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক বা আলাল হক যাহিরিন লা ইযুরুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ যতক্ষণ আল্লাহ নির্দেশ বা অন্য হাদিস রয়েছে হাত্তা তাকুম আস-সাআহ যতক্ষণ পর্যন্ত না কিয়ামত কায়েম হয় ততক্ষণ পর্যন্ত একটা দল সত্যের উপরে বিজয়ী হয়ে থাকবে, সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে। হাদিসের এ বিষয়ে দুইটা হাদিস এবং দুইটা হাদিসে যতক্ষণ না হাত্তা কাদে তারা ততক্ষণ পর্যন্ত থাকবে, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ যতক্ষণ না আল্লাহ নির্দেশ আসে, ওই আল্লাহ নির্দেশ দিয়ে ওইটা ওই কিয়ামতের নির্দেশই ওইটা দিয়ে বোঝানো হয়েছে। এবং অন্য হাদিসে বলা হয়েছে হাত্তা তাকুম আস-সাআহ সরাসরি যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে। আলা কুল্লি হাল এর অর্থ হলো দুইটা হাদিসেরই অর্থ হলো যে যতক্ষণ না কিয়ামত কায়েম হবে। এখন কিয়ামত কায়েম হবে বলতে এখানে তারা কত পর্যন্ত থাকবে, কিয়ামত কায়েম হওয়া বলতে কিয়ামত কায়েমের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দলের অস্তিত্ব থাকবে, একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত না, কিয়ামতের অনেক অতি নিকটবর্তী সময় পর্যন্ত এরা থাকবে। এই হলো এক। আর আরেকটা বলা যায় যে এখানে কিয়ামত সাআহ বলতে সাআহ হলো যে কিয়ামত, এবং এখানে সাআহ বলতে মৌতকে বোঝানো হয়েছে, যখন না তাদের মৌত আসে তারা মৃত্যুবরণ করে, কারণ যে মরে যায় তার কিয়ামত তো হয়েই যায়, যার মৃত্যু হয়ে যায় কিয়ামত হয়ে যায়, তার কিয়ামত তো এখানেই শেষ। হ্যাঁ, এখানে হাত্তা তাকুম আস-সাআহ ইলা কিয়ামতিহি কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত বলতে এই অর্থ এইটুকু হতে পারে যে পর্যন্ত না তার মৃত্যুবরণ করে। এই আর আরেকটা অর্থ হইলো কি যে এই দলটা থাকবে ততক্ষণ কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কেয়ামতের অতি নিকটবর্তী সময় পর্যন্ত এদের অস্তিত্ব থাকবে। আর আরেকটা কি এখানে মূলত আমার কাছে এটি দেখা শেখ ফৌজান হাফিজাহুল্লাহ কি করছেন উল্লেখ করছেন যে এই দলটা থাকবে ওই মুহূর্ত পর্যন্ত কেয়ামতের আগে একটা বাতাস আসবে, কেয়ামত অনুষ্ঠিত, কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে যখন দুনিয়া তিনি ইমানদার রাখেন, তখন ওই কেয়ামত কায়েম হওয়ার ঠিক আজ মুহূর্তে এক ধরনের বাতাস আসে, ওই বাতাসে সকল মুমিন মৃত্যুবরণ করবেন। ওই বাতাসের কারণে সকল ওই বাতাসের সকল মুমিন জামানদার থাকবেন দুনিয়াতে, তখন তারা সবাই মৃত্যুবরণ করবেন। এটা কেয়ামতের খুব সামান্য আগে এই ঘটনা ঘটবে যে দুনিয়াতে একটা বাতাস বইবে, ওই বাতাসে যারাই ইমানদার থাকবেন তারা সবাই মৃত্যুবরণ করবেন। কাফেররা বেঁচে থাকবে, অবিশ্বাসীরা বেঁচে থাকবে, আর কেয়ামত হবে আলা শিরারিন নাস। কেয়ামত অনুষ্ঠিত, মূল কেয়ামতটা অনুষ্ঠিত হবে শিরারিন নাস, যারা যারা মানব জাতির মধ্যে নিকৃষ্ট, যারা অবিশ্বাসী, যারা এদের উপরে মূল কেয়ামত অনুষ্ঠিত হবে। আর আল্লাহ আল্লাহ যারা বলবেন, আল্লাহকে বিশ্বাসী লোকরা, এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটু দিয়ে দিবেন। এ ব্যাপারে ইমাম হাকিম থেকে বর্ণিত হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বর্ণিত একটা হাদিস রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবাসুল্লাহু রিহান রিহাহা রিহুল মিস্ক ومسوها مس الحرير فلا تترك احدا في قلبه مثقال ذره من ايمان الا قبضته ثم يبقى شرار الناس عليهم تقوم الساعه ايه قيامه ترتيب اعظمته الله سبحانه وتعالى اتبطاش ترن قربن دنياكي حتى حوابوجي زمنا شراب بودا دنيا بيابي حتى حوابوجي اي بطاشه যে গন্ধ হবে আর ওই বাতাসের যে স্নিগ্ধতা, তার যে বাতাসের যে স্পর্শ, সে স্পর্শ হবে রেশমের মতো, এত কোমল, এত সুনেল, এত স্নিগ্ধ। রিহুহা রিহুল মিস্ক, ওই বাতাসের ঘ্রাণ হবে মিষ্কি আম্বরের মতো, তার স্পর্শ হবে রেশমের মতো। এই বাতাস এমন কোন যার অন্তরে যে সরিষার দানা পরিমাণ, অর্থাৎ সামান্যতম ইমান তার অন্তরে আছে, ওই বাতাসের কারণে সে মৃত্যুবরণ করবে। আর শুধুমাত্র যে ইমানদারই থেকে যাবে দুনিয়াতে, এবং এদের উপরে মূল কিয়ামত কায়েম হবে। ইসরা আলী ইসলামের যে সিঙ্গার যে ফুলকার যেটা যখন হবে, তখন শুধুমাত্র এরাই থাকবে দুনিয়াতে, ওই নাফরমানরাই, ওই কাফের মুশরিকরাই থাকবে। আর যাদের অন্তরে আল্লাহর প্রতি ন্যূনতম বিশ্বাস, ইমান আছে, তাদেরকে ওই বাতাসের কারণে তাদের মৃত্যু হয়ে যাবে। তো এখানে ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, বিজয়ী দল, ওই বাতাসের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে থাকবেন। কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত বলতে ওই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ওই বাতাস পর্যন্ত, ওই বাতাস বওয়ার আগ পর্যন্ত এদের অস্তিত্ব থাকবে। তো আলহামদুলিল্লাহ, যদি এই এই দলের এই দলের টার্ম যদি এতটুকুই হয়, আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি আমাদের দরকার নেই। দুনিয়াতে এতদিন থাকলেই হইল, এই দলের অস্তিত্ব যদি এতদিন থাকে তাহলে এরপরে আর থাকার দরকার নেই, কারণ কেয়ামত কায়েম হয়ে যাবে। এবং ওই যে ভয়ঙ্কর অবস্থা, মুহূর্তের ওই ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ সুবহানাহু এবং ফিরকাতুন মনসুর আদেহান, এর আগেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নেন দুনিয়া থেকে। أخرج الأرض أثقالها وقال الإنسان ما لها. إيجي وينكر بستا إيجي زلزال أكثر إيجي بستا أما ده دهات دركاني الله سبحانه وتعالى إيمان دارك إيجي بستا دهات تتنى إير عجم ورتي إتا سنين كمول شغن دي جبتا فتاك دي أدرك الدنيا تكوشيني بل والحمد لله رب العالمين والحمد لله رب العالمين. ফিরকাতুন নাজিরা ততক্ষণ পর্যন্ত ওই বাতাসের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে না তাদের অস্তিত্ব ইনশাআল্লাহ। তো এই হল আল ফিরকা আল নাজিয়া, নাজিয়া ফেরত আমরা পেলাম, আল মনসুরা অর্থ হলো বিজয়ী, তাও আমরা পেলাম যে আমরা কিভাবে বিজয়ী, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী, মালায়েকরাও আমাদের সাহায্য করবেন, এটাও আমরা বিজয়ী এবং মুমিনদেরও সাহায্য করবেন। হ্যাঁ, মুমিনদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরকে সাহায্য করাবেন, যার কারণে সর্বদিক থেকে দুনিয়াতেও এরা সাহায্য প্রাপ্ত, আখেরাতেও আল্লাহ সাহায্য প্রাপ্ত, দুনিয়াতেও আল্লাহর করুণা প্রাপ্ত, আখেরাতেও আল্লাহর করুণা প্রাপ্ত, দুনিয়াতে এরা নিরাপদ মুক্ত বিদাত থেকে, আখেরাতে মুক্ত এরা জাহান থেকে। এই হলো এরাই হলো আল ফিরকাতুন নাজিয়া আল মনসুরা, এবং এই দলটা হইল বিলং লাস্টিং, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরকাতুন নাজিয়া আল মনসুরার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, তাদের আকীদা বিশ্বাসী নিজেদের অন্তরে গ্রথিত করার এবং এটাকে আকীদা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফীকুম ইখওয়ানি। اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.